শুনছেন সবসময় রেডিও ফুর্তি ঘড়িতে, সময় রাত 11:59। আমি রাস্তালাচির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে প্রতিদিনের মতো আজকেও স্বাগত জানাচ্ছি ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমরা বসন্তের শেষ সময় কাটাচ্ছি। আমরা বাংলা বছরের শেষ কয়েকটা দিনে এসে উপস্থিত হয়েছি এবং এর মধ্যে ওয়েদারের বেশ চেঞ্জও হয়েছে। এখন দেখা যায় যে ঠান্ডার চাইতে গরমই বেশি এবং আজকে অন্যান্য দিনের মতন না, মানে দেখা যায় যে ইদানিং যেটা হচ্ছে যে শুক্র শনিবার আসলে ঠিক ছুটির দিন বলা যাচ্ছে না, অনেক অফিস চালু থাকছে, অনেক স্কুল কলেজ খোলা থাকছে, সুতরাং অনেকেই হয়তো কালকেও অফিস করবেন। তো যাই হোক, এরপরেও যারা আমাদের সাথে জয়েন করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ। প্রথমে জানিয়ে দিচ্ছি কিভাবে আমাদেরকে SMS পাঠাতে হবে। আমাদের SMS পাঠানোর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেইল করে ঘটনা পাঠাতে চান তারা আপনার সবচাইতে সেরা ঘটনাটি নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং অবশ্যই উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে সে ঘটনাটি শেয়ার করতে চান কিনা, নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই। এছাড়া আপনি অডিও ক্লিপও পাঠাতে পারেন ঠিক একই অ্যাড্রেসে, অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, হুইচ ইজ BHOOTFM @RATIOFORTI.FM। আশা করছি আজকের সমস্ত ঘটনাগুলো আমরা আপনাদের জন্য আপনাদের সামনে উপস্থাপন করব, তার প্রত্যেকটি আপনাদের কাছে ভালো লাগবে। আর সেই সাথে জানিয়ে দিচ্ছি আনফর্চুনেটলি যদি কেউ আমাদের এই এপিসোডটি মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনি আবারও এই এপিসোডটি শুনতে পাবেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে, এবং এয়ারটেল এম রেডিওর সাহায্য নিয়ে আপনি কিভাবে শুনতে পারেন এই প্রোগ্রামটি সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশনগুলো আপনাকে দেওয়া হচ্ছে, যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটি আপনি সেখান থেকেই চাইলে শুনে ফেলতে পারবেন। এই তো গেল নিয়ম কানুন, এবং সেই সাথে আপনি যদি চান যে ভূত FM টিউনটি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করবেন, যেটা মাসুম এই মুহূর্তে প্লে করছে, এই টিউনটি যদি আপনি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে চান তাহলে আপনি যেটা করতে হবে আপনাকে কোড নাম্বারটি মনে রাখতে হবে, অ্যান্ড দ্য কোড নাম্বার ইজ 92125, এবং আপনি জাস্ট একটি SMS পাঠিয়েই এটা অ্যাক্টিভেট করে ফেলতে পারেন। সেজন্য আপনি যেটা করতে হবে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে সিটি স্পেস দিয়ে 92125, এবং এটা পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। ব্যাস এই হচ্ছে নিয়ম কারণ। চলে আসছি ঘটনায়। অনেকেই আমাদের এখানে আসেন ঘটনা শোনাতে আপনাদেরকে, এবং অনেক রাতে যেহেতু আসতে হয় অনেক কষ্ট করে আসেন, আসলে কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা আমার কাছে নেই। আবার অনেকে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারেন না, অনেকে দূরত্বের কারণেও আসতে পারেন না। যেমন একটি ঘটনা আমরা পেয়েছি, সেই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে তিথি মাইজদি নোয়াখালী থেকে, আমরা তার ঘটনাটি পড়ছি। রাসেল ভাই, হাউ আর ইউ? হোপ ইউ আর ফাইন। আমি আজকে যে ঘটনাটার শেয়ার করব সেটা আমার জীবনে ঘটা প্রথম ভৌতিক ঘটনা। ঘটনার শুরু আগে বলতে চাই যে আমার ফ্যামিলিতে আমি ছাড়া আরো মানে আর কেউ ভূত, জিন, প্রেতাত্মা এগুলো বিলিভ করে না। আমিও ছোটবেলায় এগুলো বিশ্বাস করতাম না, কিন্তু আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার চিন্তাধারা সম্পূর্ণ বদলে দেয়। আমার বাবা গভর্নমেন্ট এমপ্লয়ি, আমি যখন ক্লাস 2 পড়ি তখন আমার বাবা ট্রান্সফার হয়ে চট্টগ্রামের একটা উপজেলাতে আসে। এখানে আমি উপজেলাটার নাম বলছি না, উপজেলাতে আসার পর আমি জানতে পারি যে উপজেলাতে অনেক এরকম প্যারানর্মাল ঘটনা ঘটে। আমি এই কথাগুলো একটুও বিশ্বাস করতাম না। প্রথম 2 আমাদের কোনো প্রবলেম হয়নি, এমনকি তখন উপজেলাতে কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। 2007 একদিন আমার আঙ্কেল, আন্টি এবং কাজিনরা আমাদের বাসায় আসে, সারাদিন আমি আমার কাজিনদের সাথে খুব মজা করি। সেদিন পূর্ণিমা রাত ছিল, শহরে পূর্ণিমার সৌন্দর্য বোঝা যায় না কিন্তু উপজেলাতে পূর্ণিমার রাতগুলো খুব সুন্দর হয়, তাই আমরা ঠিক করলাম সেই রাতে ছাদে বসে আড্ডা দেব। আমরা রাত 10 ছাদে গেলাম, আমাদের সাথে চার্জ লাইট ও টর্চ লাইট ছিল, কিন্তু পূর্ণিমা রাত হওয়ায় আমরা সেগুলো জ্বালালাম না। আমরা যখন আড্ডা দিচ্ছিলাম হঠাৎ আমার চোখ ছাদের পাশে একটি ওয়াটার ট্যাঙ্কের দিকে গেল। আমার মনে হলো কেউ একজন আমার মানে জাস্ট তাকিয়ে আমার দিকে তাকিয়ে আবার জাস্ট সঙ্গে সঙ্গে সরে গেল। উপজেলা খুব সিকিউর প্লেস, তবুও সেখানে চুরি ডাকাতির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, তাই আমি ভাবলাম হয়তো কোনো খারাপ মানুষ খারাপ উদ্দেশ্য নিয়ে ছাদে লুকিয়ে আছে। আমি আমার কাজিনদের ব্যাপারটা বললাম, তারা পুরো ব্যাপারটা হেসে উড়িয়ে দিল। তখন আমি আমার কথা প্রুফ করার জন্য টর্চ লাইট নিয়ে একাই ছাদের ওয়াটার ট্যাঙ্কের পেছনে গেলাম। সেখানে গিয়ে আমি যেটা দেখলাম সেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম একজন গায়ে সাদা চাদর জড়িয়ে বসে আছে, সে ছেলে নাকি মেয়ে ঠিক বোঝা গেল না, তবে চাদরের নিচে তার পা দেখা যাচ্ছিল। তার পা ছিল অস্বাভাবিক রকমের লম্বা, মানুষের পা কখনো এরকম হতে পারে না। তার একটা হাতের খানিকটা দেখা যাচ্ছিল, হাতও পায়ের মতো অস্বাভাবিক লম্বা ছিল, আর হাত পা গুলো দেখতেও বিভৎস ছিল। তবে যেটা দেখে আমি সবচেয়ে ভয় পেলাম সেটা হলো তার মুখ, এবং তার মুখটা মানে প্রচন্ড বিভৎস ছিল, সেটা কোনো মানুষের চেহারা ছিল না, এমনকি কোনো প্রাণীর চেহারা ওই রকম না। সে আমার দিকে তাকিয়েছিল, আমি তার বেশ দূরে দাঁড়িয়েছিলাম, সেখান থেকেই আমি একটা বাজে গন্ধ পাচ্ছিলাম, সম্ভবত গন্ধটা তার শরীর থেকেই আসছিল। আমার মনে হলো আমার লাইফে আমি যত হরর মুভি দেখেছি সবগুলো যেন আমার সামনে বাস্তব হয়ে উঠছে। প্রচন্ড ভয়ে আমি আমি জাস্ট স্ট্যাচু হয়ে গেলাম। মিনিমাম 10 সেকেন্ড ওই অবস্থায় ছিলাম, এবং যখন আমার মনে হলো যে ওই জায়গায় দাঁড়ানো উচিত না, তখন আমি গায়ের সব শক্তি দিয়ে ওই জিনিসটার দিকে আমার হাতের টর্চ লাইটটা ছুঁড়ে মেরে ছুটে আমার কাজিনদের দিকে চলে আসলাম। তাদেরকে সব বলার পরে তারা সেখানে গেল, কিন্তু তখন সেখানে কেউ ছিল না, শুধু আমার টর্চ লাইটটা পড়েছিল। আমার কাজিনরা পুরো ঘটনাটা আমার মনের ভুল ভেবে এবং মনের ভুল বলে উড়িয়ে দিল। এরপর আমি আরো অনেক মানুষকে ঘটনাটা বলেছি, মোস্ট অব দেম ঘটনাটা বিলিভ করেনি অথবা মনের ভুল বলে উড়িয়ে দিয়েছে, কিন্তু এটা কিছুতেই মনের ভুল হতে পারে না। আমি একবার হুজুরকে ঘটনাটা বললে তিনি বলেন যে সেটা ছিল একটা খারাপ জিন। আমি এর পরও লাইফে কয়েকবার এরকম ঘটনার মুখোমুখি হয়েছি, কিন্তু কখনো এতটা ভয় পাইনি যতটা সেইবার পেয়েছিলাম। এই ছিল আমার ঘটনা। জানি আপনি আমার ঘটনাটা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন কিনা জানি না, কিন্তু আমি এক বিন্দুও মিথ্যা বলিনি। ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনাবেন, তো আমি তার ঘটনাটি পড়ে শোনালাম। হ্যাঁ, ঘটনাটি একটু আদব টাইপেরই, এবং আপনিও যদি সত্যি ওই মুহূর্তে এরকম কিছু এক্সপিরিয়েন্স করতেন, তাহলে ডেফিনেটলি মানে আপনি যদি দেখেন যে আপনার ছাদে এরকম পানির ট্যাঙ্কির পেছনে কোনো একটা কিছুর অস্তিত্ব যে কিনা তাকিয়েই সরে গেল, এবং কাছে গিয়ে যদি দেখেন যে ঠিক ঠিক তাকে মানুষ বা প্রাণী কোনোটাই বলা যায় না, তখন আপনার কি অবস্থা হবে একবার ভেবে দেখুন। ইভেন আমি সবসময় মনে করি যে আমার সবসময় মনে হয় যে রাতের বেলায় ঘুম ভাঙলে, হঠাৎ করে যদি ঘুম ভাঙে, তাহলে যে অস্বাভাবিক কিছু দেখা যায় সেটা মনে হয় অনেক বেশি ভয়াবহ হয়, কারণ আমরা আমরা অপ্রস্তুত মুহূর্তে যদি কোনো কিছু দেখে ফেলি তাহলে তার চেয়ে ভয়ের কোনো কিছু হতে পারে না। যাই হোক, আমরা ঘটনাটা পড়ে শোনালাম, আপনারও এরকম ঘটনা নিশ্চয়ই আছে, সেই ঘটনাটি আপনি আমাদেরকে ইমেইল করে পাঠিয়ে দিন bhootfm@radiofurti.fm এই অ্যাড্রেসে। আমি কিছু SMS পড়ছি। আমাকে বাপ্পি দেওয়ান SMS করেছেন বাংলা কলেজ থেকে, রামপুরা থেকে হিমেল আমাদের SMS করেছেন এবং বলেছেন bhootfm rocks। আমাদেরকে SMS করেছেন রায়হান, এবং এছাড়া আমাদেরকে গুড্ডু গোপীবাগ থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন অনেকদিন পর শুনছি, ওয়েলকাম ব্যাক, আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পাবো। মায়া আমাকে SMS করেছেন এবং ম্যাথ করছেন আর bhootfm শুনছেন। অনেকেরই জানি আমরা HSC এক্সাম চলছে এবং সেটা নিয়ে অনেকের ব্যস্ততা আছে, আমি জানি না যে তারা আজকে এই আমাদের সাথে যোগ দিতে পেরেছেন কিনা, তবে আমি বলবো যে পড়াশোনার গুরুত্ব সবচেয়ে বেশি দিতে হবে এই সময়টায়। মিল্টন নশী দাসপাড়া থেকে SMS করেছেন, তিনি মিঠু এবং সামিয়া তারা সবাই bhootfm শুনছেন, এবং বাট তারা যার যার বাসা থেকে শুনছেন। রাজশাহী থেকে বিশাল আমাদেরকে SMS করেছেন bhootfm rocks। আমাদেরকে রাব্বি রাজশাহী সিটি কলেজ থেকে SMS করেছেন এবং তিনি বলছেন সামনে HSC এক্সাম, তারপরে bhootfm শুনছি, আমি একটু আগে বলছিলাম আর কি। মিম এবং টুকটুকি আমাদের SMS করেছেন তুতপাড়া থেকে। এছাড়া ওয়ালিদ আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে আশা করছি আজকে অনেক ভয় পাবো, এবং আমাদেরকে কান্তা SMS করেছেন, তিনি চিটাগং থেকে বলছেন, তিনি বলছেন যে আমার খুবই ভালো লাগছে। আমাদেরকে এছাড়াও শেখ মোহাম্মদ লিটন SMS করেছেন করেছেন বিক্রমপুর থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন রায়না, এসএমএস করেছেন আমাদেরকে রাব্বি, এসএমএস করেছেন আমাদেরকে সুজিত, এছাড়া ফুয়াদ চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, এবং তিনি বলছেন প্রচন্ড গরমে ভূত এফএম একটু স্বস্তি দিবে আশা করছি। ওকে, দেখা যাক কি হয়। আকাশ রাজশাহী থেকে এসএমএস করেছেন, বর্ণালী রাজশাহী বর্ণালী থেকে এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন, এছাড়াও সাইদা এসএমএস করেছেন আমাদেরকে রানা রাজশাহী থেকে, রুবেল গাজীপুর থেকে, জিজু মোহাম্মদপুর থেকে আমাদেরকে, এছাড়াও স্নিগ্ধা এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সাইমুন, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন তানভীর সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আজকে সম্ভবত মাসুমও একটা ঘটনা বলবে এরকম শুনেছিলাম আমি। যাই হোক, আমরা আপাতত প্রথম আমাদের অতিথির কাছে যাব এবং তার কাছে তার নাম এবং পরিচয় জানতে চাইবো, এবং আপনি প্লিজ একটু বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার নাম কি।
হ্যালো লিসেনার্স, হ্যালো টু অল মাই ফ্রেন্ডস অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আমি পরশ, এসেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মৌলানা ভাসানী হল থেকে। তো রাসেল ভাই, আমি
ঘটনায় চলে যাই আমরা।
তো আমার ফার্স্ট ঘটনা যেটা রিসেন্ট 2012 এর লাস্ট একদম শেষের দিকে, তো আমরা আমাদের স্যারের এবং আমাদের থিসিসের কাজে তো আমরা একটা ফরেস্টে যাই উত্তরবঙ্গের। কোন ফরেস্টে গিয়েছিলাম এটা সম্ভবত না বলাটাই ভালো। তো আমরা যখন ওই ফরেস্টে যাই, তো আমি আমার টিচার আর একজন সিনিয়র ভাই, এই তিনজন। তো দিনাজপুর শহর থেকে ফরেস্টটা বেশ দূরে, প্রায় 65-70 কিলোমিটার। তো অনেক দূরের রাস্তা, বাইক চালায় যাইতে আসলেই অনেক প্রবলেম হয়েছে। তো যাই হোক, তো আমরা ওখানে কাজ করতে গেছিলাম সাঁওতালদের হান্টিং প্রসেসের উপর, যে তারা কিভাবে শিকার করে এটার উপরে। তো তাদের সঙ্গে কথাবার্তা বলে, সারা দিনে কথাবার্তা বলার পরে তারা, তাদেরকে রিকোয়েস্ট করলাম যে দাদা আপনারা কিভাবে হান্ট করেন, কিভাবে শিকার করেন, এই প্রসেস গুলোর একটা ডেমো আমাদেরকে দেখান। তো তখন বলো আচ্ছা ঠিক আছে চলেন আমরা দেখাচ্ছি। তো তারা একটা ফাঁকা জায়গা মতো নিয়ে যায়। তো ওই জায়গাটা যেতে হয় যে একটা গ্রেভিয়ার্ড পার হয়ে। এখন ম্যাক্সিমাম সাঁওতালরাই জানেন যে আপনারা খ্রিস্টান হয়ে গেছে, তো প্রায় খ্রিস্টানদের কবরস্থান গ্রেভিয়ার্ড, এটার ভিতর দিয়ে ছোট একটা রাস্তা, এই রাস্তার ভিতর দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তো তারা বেশ কিছুক্ষণ, প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো তাদের বিভিন্ন হান্টিং প্রসেস আমাদেরকে দেখাইছে।
আচ্ছা,
তো দেখানোর পরে আবার আমরা দা সেম ওয়ে, ওই ওয়েতে আবার ব্যাক করতেছি। তো ওয়ে একটাই, রাস্তা একটাই, গ্রেভিয়ার্ডের ভিতর দিয়ে আমাদেরকে আসতে হবে। তো প্রায় বিকাল হয়ে গেছে, পরন্ত বিকাল, সন্ধ্যার আগে আগে অবস্থা। তো আমরা ব্যাক করছি, সামনে 3-4 সাঁওতাল, আমার পিছনে 2 সাঁওতাল, মাঝখানে আমার টিচার, আমি আর একজন স্টুডেন্ট। তো ব্যাক করার পথে গ্রেভিয়ার্ডের ঠিক মাঝামাঝি একটা অবস্থানে একটা বেল গাছের কাছে আমি দেখলাম যে একটা দুটা সুতা, সুতা বলতে জাস্ট একটা লাল ফিতা, দুটা লাল ফিতা খুব সুন্দর করে বেঁধে দেয়া আছে। তার মাঝে একটা লাল ফিতাতে আপনার পুটলির মতো আছে, বাট আরেকটা লাল ফিতাতে পুটলির মতো নাই, জাস্ট এমনি বেঁধে দেয়া। তো ব্যাপারটা জাস্ট আমি দেখলাম, দেখার পর একটা হিপনোটাইজিং অবস্থা, মনে হলো যেন আমি সম্মোহিত হয়ে গেছি। তো জাস্ট ধীরে ধীরে আমি আগাচ্ছি আগাচ্ছি ওই পুটলিটার দিকে, মানে ওই গাছটা যেখানে ফিতাটা, লাল ফিতা দুটা বাঁধা আছে। তো আমার উদ্দেশ্য ছিল যে আমি ফিতাটা ধরবো, ধরে দেখবো এরকম কিছু একটা। তো আমি যেই ফিতাটাতে হাত দিতে গেছি, অমনি আমার পিছন থেকে যে 2 সাঁওতাল ছিল, তা হচ্ছে বাবু ওটা ধরেন না, বেশ জোরে চিৎকার দিয়ে বললো যে বাবু ওটা ধরেন না। তো ওই সময় মনে হলো যে না, আমি আমার হুশ ফিরে পাইছি, সংবিরোধ ফিরে পাইছি। তো দেন আমি একটু পিছনে পিছিয়ে আসলাম, আসার পরে বললাম যে হ্যাঁ কেন, কি সমস্যা, ধরবো না কেন, যে বাবু ওটা আপনি ধরেন না, আগে চলেন তারপরে বলতেছি। তো ঠিক আছে চলেন। তো গ্রেভিয়ার্ড থেকে বের হয়ে আসার পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, এবার বলেন যে আসলে কি কাহিনী কি। তো বলল যে আসলে দাদা, যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে ওই যে দুইটা কাপড় পেঁচানো দেখছেন, ফিতা পেঁচানো দেখছেন, তো ওই দুইটার মাঝে একটি দুটা স্প্রিট বাঁধা অবস্থায় আছে। তো এর মাঝে রিসেন্ট একটা স্প্রিট আউট হয়ে গেছে, ওখান থেকে চলে গেছে। তো আরেকটা স্প্রিট যেটাতে আপনি পুটলি বাঁধানো অবস্থা দেখছেন, যেটা আপনি ধরতে চাচ্ছিলেন, সেখানে আরেকটা স্প্রিট এখনো বাঁধা অবস্থায় আছে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি বললাম যে স্প্রিট গুলো, একটু হেসেই বললাম যে আসলে স্প্রিট আবার কখনো ফিতাতে বাঁধা থাকে নাকি। বল যে হ্যাঁ দাদা, আসলে এরকম বাঁধা আছে, তো আপনি আমি বললাম যে ঠিক আছে, তাহলে ফিতা যখন স্পিড বাধাই আছে তো কার স্পিড বাধা আছে, কে কাকে এইভাবে প্রজেস করছিল? বললো যে আমাদের গ্রামের এক লোক, তার ওয়াইফকে এরকম করে প্রজেস্ট করা হয়েছিল। তো তাকে যখন ছাড়ানো হয়েছিল তখন ওই জিনটাকে, বা ওই যেটাই বলেন না কেন, স্পিড বলেন না অথবা জিন বলেন যেটাই বলেন না কেন, তো ওই দুষ্টু আত্মাটাকে ওই ফিতার মাঝে বেঁধে রাখা হয়েছিল। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, বেঁধে রাখছে ভালো কথা, তো একটাতে পুতলি আছে আর একটাতে নাই কেন? তো বললো যে দেখেন এখানে দুটা স্পিডকে বেঁধে রাখা হয়েছিল, তো একটা স্পিড যখন বের হয়ে যায় তখন পুটলিটা থাকে না। তাই বললাম কি তাহলে কি একটা স্পিড বের হয়ে গেছে? বলে যে হ্যাঁ, এটা বের হয়ে গেছে, কিছুদিন আগে ওনার এক গ্রামের এক লোকের ওয়াইফ ওই গ্রেভিয়ার্ডে যায় পাতা কুড়াতে, তো সে আমার মতোই, আমি ঠিক যেভাবে সম্মোহিত হয়ে পড়েছিলাম ঠিক ওইভাবেই সে আর কি ওটাকে টাচ করে। তো টাচ করার পরে ওই স্পিডটা ওই মহিলার মাঝে চলে যায় এবং দেন ওই মহিলাটার অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং এখন পর্যন্ত ওই মহিলাটা ওই অবস্থাতেই আছে। তাই বললাম যে ঠিক আছে, আপনি যখন একবার এটাকে বেঁধে রাখছেন তো আরেকবার রাখেন না কেন? বলল যে দাদা এটা আমরা পারতেছি না, কারণটা হচ্ছে যখন ওই স্পিডটাকে বেঁধে রাখা হয়েছিল তখন যে ওঝাটা ছিল বা যে ঝাড়ফুঁক করতো সে ছ মাস আগে মারা গেছে, তো ছ মাস আগে মারা যাওয়ার কারণে আমরা এটাকে পারতেছি না আটকায় রাখতে, আর এই কারণেই মহিলাটার সমস্যা দিনকে দিন বাড়তেছে। আর আপনি যদি ওটাকে টাচ করতেন, একটা স্পিড তো বের হয়ে গেছেই, আপনি যদি ওটাকে টাচ করতেন নেক্সট টাইম ওটা আপনার কাছে চলে আসতো, তার মানে আপনি প্রচেষ্ট হয়ে পড়তেন, আপনাকে তখন এরকম ফর করতো, এটা সমস্যা হতো। তো এই কথাটা শুনে আমি বেশ ভয় পাইছি যে আসলেই তো এরকম যদি হতো তাহলে কি হতো। তো দেন আমরা খুব তাড়াতাড়ি ফরেস্ট থেকে চলে আসছি, চলে আসার পরে এই পর্যন্ত আমরা ওই ফরেস্টে এখনো কাজ করতে যাইনি, আশা করতেছি নেক্সট টাইম আর ওই ফরেস্টে যাবো না কাজ করতে।
এরপরে যে মানে ওই একই মানে আপনারা ফরেস্টের আর কিছু ঘটনা আছে, আমরা ফরেস্টের ঘটনাগুলো শুনে ফেলি, আপনি আর একটা জায়গায় গিয়েছেন এবং সেখানে আপনি একটা ঘটনা শুনে এসেছেন।
হ্যাঁ হ্যাঁ রাসেল ভাই আমি বলছি। তো এই কাজটা হওয়ার পরের দিনই আমাদের চিন্তা ছিল যে আমরা ওই ফরেস্টে গিয়ে আবার কাজ করব, তো আমরা সাহস পাইনি পরের দিন ওই ফরেস্টে গিয়ে কোনো কাজ করতে। দেন আমরা ওই ফরেস্ট থেকে প্রায় 30-40 কিলোমিটার দূরে আরেকটা ফরেস্টে যাই। তো ওখানকার যে ঘটনাটা আমি এখন শেয়ার করব সেটা ওখানকার যে ফরেস্টার সাহেব ছিলেন উনি আমাদেরকে বলছেন। তো কাহিনীটা এরকম যে আমরা যখন ফরেস্টের ভিতরে ঢুকি তখন আমাদেরকে একটা গাইড দেওয়া হয় সাথে, যাতে করে আমরা তো একদম নতুন তো ফরেস্টে যেন হারায় না যাই, তো গাইড দেওয়া হয়। তো এই গাইড আমাদেরকে বিভিন্ন ফরেস্টের বিভিন্ন জায়গায় নিয়ে যায় যে যেখানে যাওয়ার দরকার সে সমস্ত জায়গাগুলোতে নিয়ে যায়। তো এই গেস্ট মানে এই যে গাইড ছিল, তো আমরা একটা জায়গায় যাওয়ার কথা ছিল যে আমরা ওই জায়গাটায় যাবো, বাট ওই গেস্ট ওই গাইডটা আমাদেরকে নিষেধ করছে যে স্যার আপনারা ওদিকে যাইয়েন না। তো কেন যাবো না কেন? বলে যে স্যার এটা তো আমি ছোট মানুষ আপনাদেরকে বলতে পারবো না, আপনারা কাজটা করে আসেন, অন্যান্য জায়গার কাজগুলো করে আসেন, তারপরে ফরেস্টার সাহেবের কাছেই শুনিয়েন যে আসলে কাহিনীটা কি। তো যাই হোক আমরা ওইদিকে আর যাইনি, ওই লোক যাইতেও দেয়নি। তো আমরা ঘুরে আসি, আসে ফরেস্টার সাহেবের রুমে বসি, তার অফিসে বসি। তো তাকে বললাম যে স্যার এরকম একটা গাইড পাঠালেন, সে আমাদেরকে সমস্ত ফরেস্টটা ঘুরেই দেখালো না। বললো কেন কি সমস্যা? বললাম যে স্যার ওদিকে একটা পুকুর ছিল আর পুকুরের পাশে একটা ফরেস্ট ছিল, ওদিকে আমরা যাইতে চাচ্ছিলাম কিন্তু আমাদেরকে যাইতে দেয়নি। তো বললো যে এটা তো খুব ভালো কাজ করছে। কি রকম ভালো কাজ করলো? বল যে আসলে আমরা যখন যাই ফরেস্ট সার্ভে করতে যাই রাতের বিভিন্ন সময় যাই, তো আপনি যে জায়গাটা দেখছেন যে পুকুরটা দেখছেন ওটাকে বলে হচ্ছে বুড়ির দ। তো বুড়ির দয়ের স্পেশালিটিটা কি সেটা হচ্ছে যে ওইখানে ওই পুকুরের পানি কখনো শুকায় না, স্পেসিফিক একটা জায়গায় পানিটা থেকেই যায়, কখনোই শুকায় না। আর এই ফরেস্টের সঙ্গে একটা লিংক ছিল যে অনেকদিন আগে এখানে রাজা বাদশারা হাতিতে করে আসতো ওই ফরেস্টে গোসল করার জন্য। তো যে কাহিনীটা হয় প্রায় 5-7 বছর থেকে হয়ে আসতেছে যে ওখানে এক ছেলে ওই পুকুরে গোসল করতে গিয়ে বুড়ের দোয়ায় গোসল করতে গিয়ে আর উঠে আসেনি। তো প্রায়ই হয় কি যে ফরেস্টাররা যখন যায় ফরেস্ট সার্ভে করতে, তো তারা দেখে যে একটা বাচ্চার মতো অবয়ব, ব্ল্যাকিশ অবয়ব, তো সেটা জাস্ট রান করতেছে তাদের চারপাশে এবং কখনো জাম্প করে পুকুরে পড়তেছে, আবার পুকুর থেকে উঠে আসতেছে, আবার এগেইন মানে এগেইন অ্যান্ড এগেইন কাজটা সে করতেছে, বারবার সে কাজটা করতেছে। তো এটা দেখে হয় কি যে তারা বুঝে যে আসলে এখানে একটা স্পিরিট আছে এবং সেটা সবাইকে ডিস্টার্ব করে সবসময়, বাট তারা কখনোই ওই স্পিরিটটাকে ধরতে ছুঁইতে অথবা এই ধরনের কোন কবিরাজের কাছেও যায়নি যে এটাকে বন্ধ করেন অথবা এরকম। এটা তখনও ছিল, আশা করতেছি এখনো আছে, বাট আমরা কোনো কারণে ওই ফরেস্টটা রাত হোল্ড করতে পারিনি, নাইট হোল্ড করতে পারিনি। হয়তো বা পারলে সে ফরেস্টার সাহেব আমাদেরকে সে ঘটনাটা আর কি দেখাতো, সে ব্যাপারটা দেখাতো।
ওকে, আপনাকে অনেক ধন্যবাদ, আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গেস্টের কাছে, তবে তার আগে আমরা কিছু এসএমএস পড়ে ফেলতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে অনেকে ফেসবুকেও, আচ্ছা আপনি তার আগে বলে দিয়েছি আপনার কিন্তু ফেসবুকে গিয়েও কমেন্ট করতে পারেন, আজকের গেস্টদের সেখানে ছবিও পোস্ট করা হচ্ছে, সেই ছবিগুলো আপনি চাইলে দেখে ফেলতে পারেন এবং সেখানে কমেন্ট করতে পারেন। আমি দেখতে পাচ্ছি যে অনেকে এখানে এসএমএস করেছেন এবং আমাকে লিখেছেন যে খুব ভয়ের কাহিনী বলবেন, কিন্তু লিখেছেন রিয়াজউদ্দিন। এছাড়া রুবায়েত ইসলামের কাছে অবশ্য বিজয়, তার কাছে প্রথম ঘটনাটা অত বেশি ভালো লাগেনি। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন এইচ এম হাসান, লিখেছেন অনেকজন মিলে শুনছি মজা লাগছে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন সোহান, এসএমএস মানে কি কমেন্ট করেছেন নাকি, সোহান রুজেল খান, তিনি বলছেন ভূত এফএম ভয় লাগছে। এছাড়াও আমাদের কাছে অলরেডি অনেকে এসএমএস করেছেন, সেই এসএমএস গুলো পড়ে ফেলতে চাই। মিস্টার 18 ময়মনসিং থেকে আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন রাফি হাতিরপুল থেকে, এবং তিনি আলভি জয় বর্ষা ফারিহা একসাথে ভূত এফএম শুনছেন তারা সবাই। রূপম আমাদের এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছেন রুমন বেলদারপাড়া রাজশাহী থেকে, লিখছেন যে ভাইয়া খুব ভয় লাগছে। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন অজয় রাজশাহী থেকে, শামসুদ্দিন ছাত্রাবাস, তার কাছেও ভয় লাগছে। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন ইলেকট্রিক বয় আতিক সিলেট থেকে, এবং তিনি বলছেন যে লাইক ভূত এফএম। রিয়া আমাদের এসএমএস করেছেন চিটাগং থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি কবির জিঞ্জিরা থেকে, ফয়সাল ঘোড়াশাল থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন ভূত এফএম ইজ দ্য বেস্ট আচ্ছা প্রোগ্রাম। এবং আমাদেরকে এছাড়াও তাইফ এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে তিনি ছাদে ট্যাঙ্কির ওপরে উপসে ভূত এফএম শুনছেন। পূজা ঢাকা থেকে আমাদের এসএমএস করেছেন, লিখেছেন খুব ভয় লাগছে। জাবেদ আমাদের এসএমএস করেছেন কলাপাড়া সিলেট থেকে, লিখেছেন আই লাভ ভূত এফএম। আশিক আমাদের নাসিন্দি থেকে এসএমএস করেছেন আমাদেরকে মনু, আমাদেরকে রূপগঞ্জ মিরপুর থেকে। এছাড়াও এবং তিনি অভিযোগ করেছেন আমি তার এসএমএস কখনো পড়ি না, বা আজকে এসএমএস পড়ে ফেললাম। আমাদেরকে এসএমএস করেছেন তোফাজ্জল। এছাড়াও ময়মনসিং থেকে আমাদের স্নিগ্ধা এসএমএস করেছেন, তিনি লিখেছেন কাল এক্সাম তাও ভূত এফএম শুনছেন তিনি। তিথি লক্ষ্মীপুর থেকে এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন ওয়ালিদ, এবং এসএমএস করেছেন আমাদেরকে ধ্রুব, এসএমএস করেছেন আমাদেরকে অপু নোয়াখালী থেকে। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি বাংলা ভূত, এসএমএস করেছেন আমাদেরকে অভিজিৎ, কায়েস, আশরাফুল, মাইশা সহ আরো অনেকে। সো আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI, ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার একটা ছোট্ট ব্রেক নিতে হবে আমাদেরকে, এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসি। সুতরাং কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 12:27, আমি রাস্তা আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। ফেসবুকে অনেকে লিখছেন যে মাসুমের মিউজিক আজকে খুব ভালো হচ্ছে আমাদেরকে। এছাড়াও লিখছেন অনেকের কাছে ঘটনা ভালো লাগছে, অনেকের কাছে যদিও ঘটনা তেমন ভালো লাগছে না আমাদের কাছে। এছাড়াও অনেকে এসএমএস পাঠাচ্ছেন, আপনি যদি এসএমএস পাঠাতে চান তাহলে ফুর্তি লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নম্বরে। এছাড়াও www.facebook.com/radiofurtite গিয়ে আমাদের সাথে আপনি জয়েন করতে পারেন সরাসরি। এছাড়াও আপনি আমাদেরকে ইমেলের মাধ্যমে আপনার জীবনে জানা অথবা শোনা অথবা ঘটা শ্রেষ্ঠ ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম এর ভেটেরিফুর্তি ডট এফএম। চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় অতিথির কাছে, জানতে চাইব আপনার নাম অর্থাৎ আপনার পরিচয় এবং কোথা থেকে আপনি এসেছেন।
হ্যালো হ্যালো লিসনার্স, আমি মোহাম্মদ মশিউর রহমান, ঢাকার আরকে মিশন রোড গোপীবাগ থেকে এসেছি।
আচ্ছা, শুনি আপনার প্রথম ঘটনা।
তো রাসেল ভাই, আমার ঘটনা হচ্ছে আমার বাসা কেন্দ্রিক। আমি আমার ফ্যামিলি 1957 সালে ঢাকার আরকে মিশন রোডে
অবস্থান করে, মানে বিক্রমপুর থেকে সপরিবারে চলে আসে। তো আমি ওই প্রসঙ্গে আলোচনা করছি না, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা ঘটেছে 31st night 2005 এর দিকে। তো সেদিন রাত্রে আমি খুব দেরি করে বাসা ফিরি 2:30 দিকে। তো ঘটনাটা ঘটেছে আমার চাচির সাথে। আমার চাচি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে, তো তিনি 3:30 দিকে উঠেছে এবং উঠে টয়লেটে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আমি রাসেলভাই পড়ি, আমাদের একতলা বাড়ি, তো টয়লেটের সাইডটা একটু বর্ণনা করি। টয়লেটে একটা লম্বা করিডোরের মতো এবং করিডোরের শেষ মাথায় টয়লেটটা, এবং টয়লেটের একটাই পথ যাওয়া আসার জন্য। তো আমার চাচি যথারীতি বাথরুমে প্রবেশ করে, এবং বাথরুমে প্রবেশ করার পর বাথরুমের লাইটটা সেই দিন কেন জানি নষ্ট ছিল। তো চাচি বাথরুমে প্রবেশ করার সাথে সাথে একটা হাত তার গলায় চেপে বসে। তো চাচি প্রচণ্ড ব্যথা অনুভব করে, সে চিৎকার দিয়ে দৌড়ে বাইরে চলে আসে এবং তার চিৎকারে বাড়ির সবাই জেগে যায়, এবং আমার বোন সাথে সাথে জেগে বাথরুমের ওইখানে হাতের কাছে যা ছিল তাই ছুঁড়ে মারতে থাকে। আমরাও সবাই সামনে সামনে চলে আসি এবং আমাদের সবাই জিনিসটা কি অনেকে সামনে যাওয়ার সাহস পাচ্ছিল না। তো সেই মুহূর্তে আমি সাহস করে সেখানে যাই টর্চ লাইট নিয়ে, এবং সেখানে দেখতে পারি যে আমার বোন ওই যে এখানে লাঠি রুটি লাঠি ইট ইত্যাদি ছুঁড়েছিল বাথরুমের ভিতরে, কিন্তু বাথরুমের ভিতরে কোনো মানুষের অবস্থান নাই। তো রাসেল ভাই, বাথরুমটা এরকম একটা অবস্থায় ছিল যে বাথরুমের যে রাস্তাটা সেখানে আমরা অবস্থান করছিলাম, কিন্তু সেখান থেকে কোনো লোকজন আমরা খুঁজে পাই নাই। আমরা অনেক টর্চ লাইট দিয়ে খোঁজার চেষ্টা করেছি কিন্তু সেখানে কোনো লোক বা কোনো কিছুই ছিল না। এবং আমি চাচির সামনে গিয়ে দেখতে পেরেছি যে চাচির গলায় খুব লাল একটা বর্ণ, যেভাবে একটা মানুষের গলায় চেপে ধরে যে অবস্থাটা সৃষ্টি হয় সেই অবস্থাটা চাচির গলায় ছিল, এবং চাচি খুব ভয় পাইছিল এবং তার সারা শরীর বেয়ে গাম ঝরছিল। এটাই ছিল তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা।
ওকে ফাইন, আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাই এবং তার কাছে শুনবো তার ঘটনা। তবে তার আগে কিছু এসএমএস পড়ে ফেলতে চাই। আমাদেরকে সুজা এসএমএস করেছেন, সুজা এবং জুই নিরালা থেকে, নিরালা খুলনা থেকে, সব গেস্টকে সুযোগ দেওয়া উচিত সেটা তিনি বলেছেন। হ্যাঁ, সব গেস্টকে আমরা ইনশাল্লাহ সুযোগ দেব, যারা এখানে আছেন তারা প্রত্যেকে সুযোগ পাবেন। সাগর এবং কিন্তু আপনি কথাটা কেন বললেন সেটা অবশ্য আমরা কেউ বুঝিনি। আমাদেরকে জুথি এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন সাকিব, এবং তিনি রাজেন্দ্রপুর থেকে এসএমএস করেছেন আমাদেরকে এসএমএস করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি সাইফুল রংপুর থেকে, এবং তিনি বলছেন যে এক একটা ভূত একসঙ্গে শুনছেন, তিনি খুব ভয় লাগছে। দুলাল আমাদের এসএমএস করেছেন, তিনি লিখছেন খুব ভালো লাগছে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি গোলাম রসুল, শাহিন, রানা, ফয়সাল এবং খায়রুল খুলনা থেকে এসএমএস করেছেন আমাদেরকে। হুসাইন আমাদেরকে ঢাকা ইম্পেরিয়াল কলেজ থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন আজকে স্টোরিগুলো অসম, খুব ভয় করছে। আচ্ছা, আমাদেরকে এছাড়াও মোহাম্মদপুর মোহাম্মদ, আচ্ছা কি এটা কি MDN, আচ্ছা MD নূর এসএমএস করেছেন আমাদেরকে চিটাগং থেকে, এবং তিনি বলছেন যে অনেকদিন পর এসএমএস করলাম, পড়বেন কিন্তু। আমাদেরকে ফারিহা চৌধুরী এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে তিনি লিখছেন যে আই এম ফ্রিজিং হিয়ারিং দিস ফেবুলাস স্টোরিজ। ওকে, রনি আমাদের এসএমএস করেছেন লিঙ্ক রোড থেকে মিডল বার্ডা, এবং আমাদের এসএমএস করেছেন তারেক এসএমএস মোহাম্মদপুর রাজশাহী থেকে, না মোহনপুর রাজশাহী থেকে। এছাড়াও আমাদেরকে মাইশা এসএমএস করেছেন আমাদেরকে রূপম তেজকুড়ি পাড়া থেকে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন অন্তি, HSC এক্সাম, তারপরে ভূত এফএম শুনছেন। আমার যেটা মনে হয় যে এখন আপনার সবচাইতে বেশি পড়াশোনার প্রতি মনোযোগী হওয়া উচিত। চয়ন বড়ুয়া আমাদের এসএমএস করেছেন পতেঙ্গা চট্টগ্রাম থেকে, তিনি অনেকদিন পর ভূত এফএম শুনছেন। যাই হোক, চলে যাচ্ছি আমাদের আরও একজন অতিথির কাছে। আপনার নামটা একটু বলবেন, কোথা থেকে এসছেন?
থ্যাংক ইউ রাসেল ভাইয়া, আমি হচ্ছে আহসান হাবিব সুমন, আমি এসেছি ফার্মগেট থেকে, আমার দেশের বাড়ি হচ্ছে লালমনিরহাট ডিস্ট্রিক্টে।
ওকে, কি ঘটনা ঘটেছিল আমরা শুনি একটু।
তো ভাই, আমার লাইফে কিছু প্যারানর্মাল ঘটনা ঘটে যায়, তার মধ্যে একটি আমি শেয়ার করতে যাচ্ছি যেটা রিসেন্টলি আমার সাথে ঘটে। সেটা হচ্ছে গত ঈদুল আজহায় আমি যখন বাড়িতে বেড়াতে যাই ঈদ করার জন্য, দেন আমি আমার তিনজন ফ্রেন্ড সহ ঘুরতে গিয়েছিলাম আমাদের বুড়িমারি ল্যান্ডপোর্টে। ল্যান্ডপোর্টে ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে যায়, রাত তখন বাজে 11:30 থেকে 12:00 মধ্যে, আমি ওই সময় টাইমটা দেখি নাই। যাই হোক, ওই টাইমটাতে আমরা যখন আসছিলাম, আপনি তো জানেনই যে গ্রামের রাত কত গভীর হয় খুব অল্প সময়ে, তো আসছিলাম আমাদের, আমরা বাইকে করে আসছিলাম, পিছনে ছিল আমাদের ছোট ভাইদের মোটরসাইকেল। যাই হোক, আসার পথে আমাদের বাসার কাছাকাছি প্রায় 3 মিনিট ডিস্টেন্সে একটা টার্নিং পয়েন্ট আছে, যেখানে হচ্ছে যে শুধু আমি না, অনেকের সাথেই অনেক ঘটনাই ঘটে যায়। সেদিন আমার লাইফে ঘটে যাওয়া সবচেয়ে বড় ঘটনা হচ্ছে এটি, যে আমরা, আমাদের একটা রেল ক্রসিং আছে, রেল ক্রসিংটা যখন আমরা ক্রস করে আসি, দেন একটা বুড়ি মহিলা রাস্তার মধ্যে দাঁড়িয়ে একটা বড় টাইপের জন্তু বলবো নাকি জানোয়ার বলবো নাকি কুকুর শিয়াল বা এই টাইপের কিছু, আমরা, আমি এতটা ক্লিয়ারলি দেখতে পারিনি, তো ওইটাকে বিট করছে এবং জোরে জোরে বলছে যে তুই সর, তুই সর রাস্তা থেকে। তা আমি ঈদের খুশিতে আমি আত্মহারা, আমি বললাম যে বুড়িমা কি হয়েছে এত রাত্রে রাস্তায় কি করেন? তো বুড়িমা আমার দিকে চোখ তাকিয়ে বলল, চোখ দিয়ে তাকিয়ে বলল যে সামনে যাস না, বিপদ হবে, শুধু এতটুকু বলছে। তো আমি আরেকটু ঘটনা বলে নেই, যে ওইখানে যে প্যারানর্মাল ঘটনাগুলো ঘটে থাকে, এটা ঘটতেছে গত 5 বছর যাবৎ। ওইখানে একটা মানে অস্বাভাবিক ধরনের খুন হয়, খুন হওয়ার পরের থেকে এই ধরনের ঘটনাগুলো ঘটে। তো আমরা যখন যাচ্ছিলাম, তখন আমার পিছনে, আমার বাইকে পিছনে বসা ছিল ফ্রেন্ডটা, আর আমার ড্রাইভ করতে ছিল আর এক ফ্রেন্ড, তার নাম হচ্ছে আরিফ, আর পিছনে যে ছিল ওর নাম হচ্ছে মানিক। যাই হোক, মানিক বলতেছে যে সামনে প্রবলেম হতে পারে, তো বাইকটা স্লো করে ফেলো, স্পিডটা স্লো করে ফেলো। তো আরিফ বলতেছিল যে বাইকটা আসলে স্পিড কম করা যাচ্ছে না, আর ওই গাড়িতে ইঞ্জিন অফ এর কোনো সুইচও ছিল না। পরে চাবি অফ করে দেওয়ার পরেও বাইকটা আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারিনি। ঠিক টার্নিং পয়েন্টটাতে যখন আমরা আসছি, সেই মুহূর্তে যেই আমরা যেই ছেলেটাকে খুন হতে দেখেছিলাম গত 5 বছর আগে, ঠিক সেই রকম চেহারা, ওই রকম স্বাস্থ্য, লম্বা, হাইট সেম, আমার ওই ফ্রেন্ডটাকে আরিফ যে বাইক ড্রাইভ করছিল তাকে বিট করার জন্য আসে, সে মাথাটা সরে নেওয়াতে আমাদের বাইকটা একটা গাছের সঙ্গে বাড়ি খায়। বাড়ি খাওয়ার পরে আমরা, আমি পড়ে যাই হচ্ছে একটা ধান খেতে, আমার পাশেই পড়ে যায় মানিক এবং আরিফ ওইখানে স্পট ডেড হয়ে যায়।
আচ্ছা,
তো ভাইয়া আমি যেটা বলতে চাচ্ছি যে ওইখানে যদি আমরা অ্যাক্সিডেন্ট করেই থাকি, ওই মুহূর্তে আমাদেরকে নিয়ে যাওয়া হয় হসপিটালে, হসপিটালে নিয়ে যাওয়ার পর পরের দিন আমাদের জ্ঞান ফেরে। তো জ্ঞান ফেরে আমরা যেটা জানি যে আরিফ যে অ্যাক্সিডেন্ট করেছিল, তো আরিফের ওই মুহূর্তে মাথার খুলি ছিল না, আই মিন মগজ বের হয়ে এসেছিল।
আচ্ছা,
আমার এখনো গা কাটা দিচ্ছে এই ঘটনাটা মনে করলে। তো তারপরে আমরা যেটা শুনতে পারি, আমরা তো ওই মুহূর্তে আমাদের কোনো সেন্স ছিল না, শুনতে পারছি মানুষের মুখে, এবং আমাদের পিছনে যে বাইকটা ছিল, আমাদের পিছনে আর একটা বাইক ছিল ছোট ভাইদের, ওদের কাছ থেকে, ওদের মুখ থেকে শোনা, ওইখানে আমাদের যে বাইকটা অ্যাক্সিডেন্ট হয়, বাইকটার কোনো পরিমাণ ক্ষতি হয় নাই, ইভেন এক লুকিং গ্লাস কোনো স্ক্র্যাচ পড়ে নাই, সামান্য স্ক্র্যাচ পড়েছে, তেমন কোনো স্ক্র্যাচ পড়ে নাই। শুধু তাই না রাসেল ভাইয়া, ঢাকা থেকে যে কোচগুলো ঢুকে আমাদের ওই ল্যান্ডপোর্ট এরিয়াতে, এনারা কিন্তু লালমনিহাটে অনেকক্ষণ ব্রেক দেয়, তার কারণ হচ্ছে রাতে বেলা যখন ওই টার্নিং দিয়ে যায়, ঠিক সেই সময় ওই টার্নিং এ ওনারা একটা রোড তিনটা দেখতে পারে, ইভেন এমন একটা জায়গা দিনের বেলা গেলেও অনেক হন্টেড মনে হয়, আশেপাশে কোনো বাড়িঘর নেই, শুধু আছে বাসা। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা।
আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আরো আবার প্রথম গেস্টের কাছে, প্রথম অতিথির কাছে, আমরা তার কাছে যাব। তবে তার আগে আমরা কিছু SMS করে ফেলবো, আমাদেরকে অলরেডি অনেক SMS পাঠাচ্ছেন। মাহের পাভেল নিকুঞ্জ 2 থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে আজকে যদি আমার SMS না পড়ো তবে আর কখনো ভূত এফএম শুনবো না। ও মাই গড, আমরা অসংখ্য SMS আসে এবং অসংখ্য SMS এর মধ্যে অসংখ্য SMS আমরা পড়তেও পাই না, বাট সবাই যদি এভাবে বলতো তাহলে বেশ ভয়ের কাণ্ড ঘটতো আসলে। যাদের SMS পড়া হচ্ছে না, তাদের সত্যি আমাকে এরকম বলতেন যে SMS পড়েননি সোয়া ভূত FM শুনবো, তাহলে আমি খুব বিপদে পড়ে যেতাম, ডেফিনেটলি বিপদে পড়ে যেতাম। বাট আসার কথা হচ্ছে অনেকে বলেন না সেটা, সেটা আমার সৌভাগ্য আর কি। ইয়াসির আমাদেরকে SMS করেছেন রাজশাহী থেকে, এছাড়া আমাদেরকে রাসেল, মাসুম, সুমন, তারা সবাই ফার্মগেট থেকে SMS করেছেন, তারা লিখেছেন উই লাভ ভূত FM। এছাড়া আমাদেরকে SMS করেছেন তানিশা রাজশাহী থেকে, SMS করেছেন আমাদেরকে সৌরভ, SMS করেছেন আমাদেরকে মহসিন ফারাজি মেমসিং মেডিকেল কলেজ থেকে, এবং তিনি বলছেন যে স্টোরিগুলো তার কাছে ভালো লাগছে। শাহরুখ আমাদের SMS করেছেন সোনারগাঁ থেকে, এবং আমাদেরকে SMS করেছেন তাইফ খিলগাঁও থেকে, এছাড়া আমাদেরকে SMS করেছেন সাগর উত্তরা থেকে, আমাদেরকে তনিমা SMS করেছেন, তনিমা রেজা গুলশান থেকে, এবং আমাদেরকে SMS তিনি তার কাছে ভয় লাগছে, আমাদেরকে SMS করেছেন আসিফ, এবং তিনি SMS করেছেন আমাদেরকে বেনজির, অমিত, রোমিও আমাদেরকে SMS করেছেন আমাদেরকে, এছাড়াও রাসেল চট্টগ্রাম থেকে, সাব্বির SMS করেছেন আমাদেরকে, SMS করেছেন আমাদেরকে মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে, এবং তিনি বলছেন তাই আজকে স্টোরিগুলো তার কাছে অসম লাগছে। তুর্য আমাদের SMS করেছেন, আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের SMS করেছেন তাদেরকে বলি যে ফেসবুকে যারা আমাদেরকে কমেন্ট করেছেন, আমাদেরকে SMS এখানে কমেন্ট করেছেন, দেখতে পাচ্ছি সালিমা আল কাদরি SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি রোভার ফারজানা রিমি, এছাড়া আমাদেরকে SMS করেছেন সারাহ জেবিন শৈলী, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও রাজীব শোভন SMS করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি ফোকাস বয় উচ্ছ্বাস সহ আরো অনেকে। আপনি আমাদের ফেসবুক পেজে ফ্যান পেজ যেতে চান তাহলে আপনি যেতে পারেন, এবং সেজন্য আপনি যেটা করতে হবে আপনি চলে যেতে পারেন www.facebook.com/radiofurti, এখানে আমাদের আজকের গেস্টদের ছবি সহ একটা পোস্ট রয়েছে, সেখানে আপনি ইচ্ছা করলে কমেন্টও করে ফেলতে পারেন। যাই হোক, চলে যাচ্ছে আমরা আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রথম অতিথি। আপনার নামটা প্লিজ আরো একবার বলুন, সম্ভবত আপনার নাম পরশ, রাইট? পরশ, পরশ এসেছেন আমাদের সাথে আবারও তার ঘটনা নিয়ে, তার নানুর সাথে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটি তিনি এখন শোনাবেন আমাদেরকে, আশা করছি আপনাদের ভালো লাগবে। পরশ, আপনার কাছে
হ্যালো লিসেনার্স, পরশ এগেইন। আজকে এখন আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, তো এই ঘটনাটা শেয়ার করার আগে আপনাদের বলে দেই, আপনারা যারা জানালা খুলে ভূত FM শুনছেন, তো প্লিজ জানালাগুলো এখনই শাট করে দিন, বন্ধ করে দিন, কারণ আমার এই স্টোরিটা শোনার পরে মনে হয় না আপনারা কেউ জানালার কাছে গিয়ে জানালাটা বন্ধ করতে পারবেন। হাউএভার, তো আমার এই ঘটনাটা আমার এক নানুর সাথে ঘটে যাওয়া ঘটনা। উনি গত 2007 সালে মারা যান, তো মারা যাওয়ার আগে বেশ কিছু ঘটনা সে আমার সঙ্গে শেয়ার করছিল, তার মাঝে এটা একটা, যেটা শুনে আমি বেশ ভয় পাইছি আর কি। তো এই ঘটনাটা শুরু বললে ভুল হবে, মানে ঘটনাটা যে সময়কার সেটা হচ্ছে অনেক আগের, উনি যখন স্টুডেন্ট অবস্থায় ছিলেন, প্রায় ব্রিটিশ পিরিয়ড অথবা এরকম 1948 এর আগে, 47 আগে অথবা 48 আগে এরকম। তো উনি যে স্কুলে পড়তেন ওই সময়ে পড়াশোনা খুব কম স্টুডেন্টই করত, তো অনেক দূর দূর থেকে স্টুডেন্টরা একটা স্কুলে এসে পড়তো, কারণ স্কুলের সংখ্যাও এত বেশি ছিল না এখনকার মতো যে অ্যাভেলেবল যে আপনারা গিয়ে পড়বেন এরকম। তো অনেক দূর দূরান্ত থেকে স্টুডেন্টরা এসে পড়ত, তো স্টুডেন্টরা যেহেতু অনেক দূর থেকে আসতো, তো স্কুলের পিছনে একটা হোস্টেলের মতো করে দেয় আর কি, প্রিন্সিপাল স্যার অথবা হেডমাস্টার স্যার একটা হোস্টেলের মতো করে দেয়। তো আমি স্কুলের বর্ণনাটা দিচ্ছি, এটা হচ্ছে জাস্ট একটা ট্রায়াঙ্গেল শেপ, তিন কোণা শেপ, মাঝখানে হচ্ছে আপনার স্কুলটা, স্কুলের ঠিক পিছনেই হচ্ছে হোস্টেল, আর তার ঠিক পাশেই হচ্ছে হেডমাস্টার স্যারের কোয়ার্টার বা বাসা। তো আরেকটু বলে রাখা ভালো যে আপনাদের যে হোস্টেলটা আছে এই হোস্টেলটার পিছনে ছিল একটা চার্চ, চার্চ হচ্ছে খ্রিস্টানদের যেটাই, তো এই চার্চের সঙ্গে আর চার্চের পাশে আর হচ্ছে হোস্টেলের মাঝখানে ছিল একটা গ্রেভিয়ার্ড, খ্রিস্টানদের গ্রেভিয়ার্ড। তো যেটা হতো যে গ্রেভিয়ার্ডটা যেহেতু হোস্টেলের সাথেই লাগোয়া অবস্থায় ছিল, তো ওই হোস্টেলের যে জানালাগুলো ওই গ্রেভিয়ার্ডের পাশে ছিল বা গ্রেভিয়ার্ড বুক করেছিল, তো ওই জানালাগুলো স্টুডেন্টরা সবকিছু ভুলে গেলেও সন্ধ্যার আগে ঠিক ওই জানালাগুলো লাগিয়ে দিত, মানে কোনো অবস্থাতেই ওই জানালাগুলো সন্ধ্যার আগে খোলা থাকতো না, সব লাগানো অবস্থায় থাকতো। তো হাউএভার, এটা হচ্ছে অনেকটা বছরের শেষ, শীতের দিকে, নানুদের পরীক্ষাও প্রায় শেষ এবং নানুরা বেশ সিনিয়র, চলে যাবে এরকম একটা অবস্থা পরীক্ষা টরীক্ষা দিয়ে। তো ওনারা হেডমাস্টার স্যারকে বললো যে স্যার আমরা তো চলে যাব, আর বার্ষিক পরীক্ষাও প্রায় শেষ, তো শীতের সময় আমরা একটু পিকনিক করব, বেশি দূরে না, ক্যাম্পাসেই হোস্টেলের সামনেই আমরা একটু রান্না বাড়া করে জাস্ট একটু মজা করবো। তো স্যার বুঝছেন, আছে ঠিক আছে করো। তো নানারা অ্যাজ ইউজুয়াল যেটা যে পিকনিকে যা যা করতে হয় করছেন, রান্না বাড়া করে, যেটা ফর্মালি যেটা হয় যে সিনিয়ররা জুনিয়রদেরকে আগে খাওয়ায় দেয়, তারপর তাদেরকে পাঠায় দেয়, এবং নেক্সট তারা খাওয়া দাওয়া করে একটু মজা টজা করে। এই তো এইভাবে নানারা তার জুনিয়রদেরকে খাওয়াই দিচ্ছেন। খাওয়াই দেওয়ার পরে বলছে ঠিক আছে তোমরা রুমে চলে যাও, আমরা একটু পরে খাবো, পরে খাওয়ার পর জাস্ট ক্যাম্প ফায়ার অথবা এই ধরনের কিছু একটা করবে। তো নানুর যে রুমমেট ছিল, তার জুনিয়র ছিল, তো তাকে খাওয়াই দেওয়ার পরে রুমে পাঠায় দেওয়া হয়েছে। তো পাঠায় দেওয়ার কিছুক্ষণ পর নানুরা খাচ্ছেন, তো এই সময় বেশ জোরে একটা চিৎকার, নানুরা শুনতে পায়। তো এটা শোনার পরে নানুরা প্রায় খাবার টাবার রেখে এক দৌড় দিয়ে চলে যায় যে আসলে কোন রুমটা থেকে চিৎকার আসলো। তো দেখলো যে নানু যে রুমে থাকে সেই রুম থেকেই চিৎকারটা আসছে, এবং নানুর বেডের পাশে তার রুমমেট যে ছোট ভাই ছিল সে জাস্ট উবর হয়ে পড়ে আছে, তো মুখটা তার দেখা যাচ্ছে না। বাট ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে যে জানালাটা নানু বিকালেই লাগায় দেয় অথবা তার রুমমেট বিকালেই লাগায় দেয়, কেউ কোনো অবস্থাতেই সন্ধ্যার পরে ওটা খোলা রাখে না, সেই জানালাটা খোলা এবং কোনো ধরনের এয়ারফ্লো নাই, কোনো বাতাস নাই, কিচ্ছু নাই, তারপরও ওই জানালাটা জাস্ট বাড়ি খাচ্ছে এর কপাটের সঙ্গে। হাউএভার তো নানুরা জানলাটা প্রথমেই ঢুকেই জানলাটা আগে লাগায় দেয়, লাগায় দেওয়ার পরে ছেলেটাকে জাস্ট বিছানায় শোয়ায়। শোয়ানোর পরে যেটা দেখে যে তার গলার মাঝে জাস্ট একটা দাগ হয়ে আছে, যে কারো গলা যদি কেটে দেয়া হয় ব্লাডের যেরকম ছাপ পড়ে, এই ছাপটা কিন্তু সেরকম না, নট লাইক দ্যাট, এইরকম না, ছাপটা হচ্ছে আপনি যদি কোষে কাউকে চড় মারেন অথবা জোরে যদি ধরেন পাঁচটা আঙ্গুল কিন্তু বসে যায়, পাঁচটা আঙ্গুল বসে যায়, বাট ওখানে কিন্তু কোনো ব্লাড অথবা এরকম কিছু থাকে না। বাট ওই ছেলেটার গলার মাঝে পাঁচটা আঙ্গুল বসছে ঠিকই, কিন্তু ওখানে ব্লাডের একটা ছোপ ছোপ দাগ আছে, মানে তরল, ব্লাডটা হচ্ছে লিকুইড, এরকম একটা অবস্থা, মানে কেউ কাটা হাত দিয়ে অথবা এমন ভাবে ধরছে যে ছেলেটার গলা থেকে ব্লাড বের হয়ে আসছে এরকম একটা। তো ব্লাডটা পরিষ্কার টরিষ্কার করার পরে দেখা গেল যে না, তার গলায় আসলে কাটাও যায় নাই অথবা মুখ দিয়ে ব্লাডও পড়ে নাই। তো কিছুক্ষণ পর পানিটা নিতে আর পরে ছেলেটা যখন হুশ ফিরলো তখন বলল যে আচ্ছা কি সমস্যা, কি এরকম করে চিৎকার করলো কেন, আর তোমার গলায় এরকম ব্লাড আসলোই বা কোথা থেকে, তোমার গলা তো কাটা যায় নাই, কি সমস্যা কি। তো বললো যে ভাইয়া আপনারা যখন আমাদেরকে খাওয়ানোর পরে রুমে পাঠাই দিলেন, তো আমি এসে দেখি যে এই রুমের এই জানালাটা খোলা, তো জাস্ট জানালা খোলা, আমি বিকালে জানালা লাগাইছি, কে জানালা খুলছে এটা আমি বুঝতে পারি নাই, আর আপনারা তো অনেক আগে থেকেই বাইরে। তো যাই হোক, তো আমি আর কি জানালাটা লাগাইতে যাই, তো জানালাটা লাগানোর মানে জাস্ট কপাটে হাত দিছি যে জানালাটা লাগাবো, এই সময় একটা হাত জাস্ট আপনার হচ্ছে ব্লাড মিক্সড হাত, মানে হাতটা এরকম যে হয়তো বা গোলে পচে গেছে বাট হাতের মধ্যে এখনো রক্ত লেগে আছে, খপ করে সে আমার গলাটা চিপে ধরছে। তো চিপে ধরার পরে যেটা হয়েছে যে সে আমাকে টানতেছিল যে জানালাটা দিয়ে আমাকে বাইরে নিয়ে যাবে, বাট জানালাটা এই সময় আমি মানে এমন ভাবে অবস্থা যে আমার শ্বাস পুরো বন্ধ হয়ে আসছে, আমি কিছুই বলতে পারতেছিলাম না, বাট জানালাটার কাছে সে যখন আমাকে টেনে নিয়ে যায়, বাট নিয়ে যাওয়ার পরে আমার মনে হলো যে সে হয়তো আমাকে বাইরে নিয়ে যাবে, পারতেছিল না বাইরে নিয়ে যেতে, কারণটা হচ্ছে জানালায় গ্রিল ছিল, সারাশি ছিল, এই কারণে সে পারেনি। আর এই সময় আমি খুব জোরে একটা চিৎকার দিছি, তারপরে কি হয়েছে আমার আর মনে নাই, তারপরে ভাই যে আপনারা আপনাকে আমাকে বিছানা থেকে উঠালেন, এরকম একটা অবস্থা। তো এই অবস্থায় নানুরা যদিও বেশ বড়, তারপরও অনেক ভয় পায়। ভয় পাওয়ার পরে হয় যে কি, যে সেই হোস্টেলে আর কেউ থাকে না, সঙ্গে সঙ্গে রাতে তারা প্রায় সবাই প্রিন্সিপাল স্যারের বাসা, যেহেতু স্কুলের পিছনেই, তো তারা সবাই হেডমাস্টার অথবা প্রিন্সিপাল স্যারের বাসায় চলে যায়। যাওয়ার পরে বলে যে স্যার এই যে এইরকম কাহিনী ঘটছে, তো আমরা এখন কি করব। তো বলল যে আচ্ছা ঠিক আছে, এটা তো বেশ ভয়ঙ্কর একটা ঘটনা, তোমরা সবাই যে 15-20 জন যারা ছিল, তোমরা আজকে রাতে আমার বাসায় থাকো, কালকে সকালে দেখা যাক কি করা যায়। তো পরের দিন সকাল হয়, সকাল হওয়ার পরে প্রিন্সিপাল স্যার, যেহেতু নানুরা বেশ বড় এবং সিনিয়র, তাকে নিয়ে, তাদেরকে নিয়ে এবং চার্চের যে ফাদার ছিলেন তাকে নিয়ে যাওয়া হয় ওই রুমটার পিছনে, আসলে কি কাহিনী কি ঘটছে সেটা দেখার জন্য সরেজমিনে যায়। তো যাওয়ার পরে তারা দেখে যে রুমটার ঠিক পিছনেই, নানুরা যে রুমে ছিল এবং যে জানালাটা খোলা ছিল তার পিছনেই গ্রেভিয়ার্ডে একটা জায়গায় মাটিটা উলট পালট করানো, উলট পালট করা কিরকম? আপনি যদি কোদাল দিয়ে কোবায় কোবায় মাটিটাকে মানে কোন রকম জাস্ট একটা জিনিস চাপা দিতে চাচ্ছেন, ভালোভাবে না কোনোভাবে একটা চাপা দিতে চাচ্ছেন, এইরকম একটা অবস্থা যে ওখানে বোঝা যাচ্ছে যে কেউ তাড়াহুড়া করে, খুব তাড়াহুড়া করে ওই জায়গাটা আর কি কিছু একটা চাপা দিছে। তো যাই হোক, ওখানে লোক টোক নিয়ে আসা হলো। তো নিয়ে আসার পরে জাস্ট যখন খুঁড়া হলো, মাটিটা যখন সরায় ফেলা হলো, দেখলো যে একটা লাশ প্রায় অর্ধগলিত একটা অবস্থা, একদম মানে ছেঁড়া বেড়া গলিত একটা অবস্থা। তো কোনোভাবে ওই লাশটাকে আইডেন্টিফাই করা গেল যে ওই সময় বেশ প্রভাবশালী একজন ব্যক্তির লাশ ওটা। তো যাই হোক, তাকে টাকার জন্যই হোক অথবা তার প্রপার্টির জন্যই হোক, কোনোভাবে হয়তোবা মেরে আর কোথাও জায়গা পায়নি, হয়তোবা ওখানে কোনো রকম একটা গ্রেভিয়ার্ডে ভাবছে যে কেউ কখনোই এসে দেখবে না, ওরকম হয়তোবা জাস্ট একটা মাটি চাপা দিয়ে রাখছে। তো যারা মাটি চাপা দিয়ে রাখছে তাদের উদ্দেশ্য হয়তো বা এরকম হইতে পারে যে তারা দেখবে না এবং তাদের সম্পত্তি কোনো না কোনো ভাবে হাতায় নিবে। তো তিন দিন পরে মানে তিন চার দিন পরে যখন মানে ওই লাশটাকে উঠানো হয়, তো তখন ওই হুজুর বলল যে আসলে লাশটাকে তো মানে উঠানো হয়েছে, এক নম্বর কথা সে ছিল হচ্ছে মুসলিম, তাকে নিয়ে আসা হয়েছিল খ্রিস্টানদের কবরস্থানে, এক। আর আরেকটা কারণ হচ্ছে যেটা যে সে হয়তো বা ওই ছেলেটাকে যখন অ্যাটাক করছিল তখন হয়তো বা সে ছেলেটাকে বলতে চাচ্ছিল যে আমাকে কারা মারছে বা কি জন্য মারছে, এই কারণটা হয়তো বা বলতে চাচ্ছিল, বাট ছেলেটা তো হয়তো বা সেটা বুঝেনি, নানুর যে রুমমেট ছিল সে হয়তো বা বুঝেনি। তো এরকম ভয় পেয়েই যখন দেখা হলো, তো তারপরে হুজুররা বেশ কিছু তাবিজ টাবিজ করে চারপাশে হোস্টেলটা বন্ধ করে দিল আর কি, তাবিজ করে, আর ওই লোককে খুব সুন্দরভাবে আর কি।
সাকিব চট্টগ্রাম থেকে আমাদের SMS করেছেন, তিনি বলছেন যে ফ্রেন্ডদের মিস করছি, অনেক মজা পাচ্ছি, আর স্পেশাল থ্যাঙ্কস টু পরশ ভাইয়া। আমাদেরকে বিপাশা লিখেছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে যে ভাইয়া রেগুলার এই প্রোগ্রাম শুনি, ভালো লাগে, কিন্তু SMS করিনি, প্লিজ SMS টা পড়ো। জানতে চাইছেন পরশের ডিপার্টমেন্ট, হ্যাঁ পরশ তো জুলজি না, জুলজি, তিনি জুলজিতে পড়েন এবং আজকে সেজন্য তিনি প্রথমেই দুটো ঘটনা বলেছেন ফরেস্ট নিয়ে, সেখানে তিনি গিয়েছিলেন কাজ করতে। আমাদেরকে রাকি নাজাদ SMS করেছেন এবং তিনি বলছেন আপনারা SMS পড়েন না কেন, আপনার কি মনে হয় আমরা কি SMS পড়ি না? তানজিম আমাদের SMS করেছেন, রাহি কক্সবাজার থেকে, কেমন আছেন জানতে চেয়েছি, আমি জানতে চেয়েছেন আমি কেমন আছি, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো থাকে। তুর্য আমাদেরকে SMS করেছেন এবং তিনি SMS করেছেন মৌলানা ভাসানী হল থেকে এবং তিনি বলছেন যে আই হ্যাভ সাম স্টোরিজ। ওকে, নো প্রবলেম, এবং আমার মনে হয় যে আপনি আমাদের অ্যাড্রেসটা নিশ্চয়ই জানেন, ভূত FM @radiofurti.fm, উইচ ইজ BHOOT FM @radiofurti.fm, এখানে আপনারা পাঠিয়ে দিতে পারেন আপনার জানা ঘটনাগুলো এবং সেখানে আপনার ঘটনা যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি আপনি আমাদের কল পাবেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মিসেস বাপ্পি শাহজাহানপুর থেকে এবং তিনি বলেছেন যে পরশ ভাইয়ার ঘটনাগুলো অসম। আমাদেরকে আব্দুল মজিদ SMS করেছেন বরিশাল থেকে, তিনি লিখেছেন আই লাভ ভূত FM। আমাদেরকে আলম নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করে তিনি পরশকে থ্যাঙ্কস জানিয়েছেন তার স্টোরি চমৎকার ঘটনার জন্য। টিটু আমাদেরকে SMS করেছেন এবং SMS করেছেন রনি রাখি খালিশপুর থেকে। এছাড়া আমাদেরকে সোহেল SMS করেছেন আমাদেরকে মাহি কামরুল এবং হাসান। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি ঘোস্ট রাইডার SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও অর্ণব SMS করেছেন আমাদেরকে মৃদু এবং তিনি বলছেন যে ভূত FM অসম। আমাদেরকে সজীব SMS করেছেন কিরানীগঞ্জ থেকে, অনেক ভয় লাগছে তার। সাব্বির আমাদের SMS করেছেন আমাদেরকে জাবির জিঞ্জিরা থেকে। আমাদেরকে মাহিদ SMS করেছেন। যাই হোক, আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি তো আমাদের ইমেল অ্যাড্রেসটি আরো একবার স্মরণ করিয়ে দিতেই চাই, কারণ এটার উপরেই সবকিছু নির্ভর করছে। ভূত FM @radiofurti.fm, হুইচ ইজ BHOOT FM @radiofurti.fm। আর আমাদের যদি কেউ ফেসবুকে আমাদের সাথে জয়েন করতে চান তাহলে চলে যান www.facebook.com/radiofurti অ্যাড্রেসে। আপনাদের SMS এর অপেক্ষায় থাকবো, আপনাদের এবং আপনারা থাকুন, দারুণ দারুণ আর সব ঘটনা রয়েছে সেই ঘটনাগুলো শোনার অপেক্ষায়। মাঝে একটা ছোট্ট বিরতি দরকার আমাদেরকে, সেই বিরতির পরে আবারও ফিরে আসছি। স্টে টিউন রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
হাই আসল ভাই, আমি রক্তিম বলছি কলকাতা থেকে। আমি কলকাতা একজন গ্রাফিক্স ডিজাইনার। আমি কলকাতা থাকলেও আমার জীবনে 22 বছর আমি ঢাকায় কাটিয়েছি, স্পেশালি পুরনো ঢাকায়। তো আমার এই ঘটনাটা পুরনো ঢাকাকে ঘিরেই। কলকাতা থেকে যখন ছুটি পেয়ে ঢাকায় আসি, তখন আমি দাদার বাড়িতেই উঠি। দাদার বাড়ির অ্যাপার্টমেন্টটা 7th floor, বাট দাদারা থাকতো 3rd floor। আমি দাদাদের রুমে থাকতাম জেঠুর সাথে, কারণ জেঠু খুব অসুস্থ ছিল, তো জেঠুর সাথে থাকতে হতো কখন কি দরকার পড়ে। তো ঘটনা হচ্ছে, আমি সেদিন জেঠুর সাথেই ঘুমিয়েছিলাম, টায়ার্ড ছিলাম সেদিন রাত্রে, তাই খুব জলদি ঘুমিয়ে পড়েছিলাম। আমাদের রুমের একটা জানালা ছিল, সেই জানালার পাশে একটা বড় লম্বা লন ছিল। তো লম্বা লনটাতে সারা রাত্র লাইট জানানো থাকতো, আমাদের ঘর অন্ধকার হলেও অতটা অন্ধকার থাকতো না। যাই হোক, মাঝ রাত্রে প্রায় 3টার দিকে হঠাৎ করে দেখি যে একজন মহিলা কালো বোরখা পরা, পুরো দেহটা কালো, আবার অনেক ফেরা, এমনকি মুখটাও কালো কাপড়ে ঢাকা ছিল। সে হঠাৎ করে আমাদের জানালাটার সামনে দেখে দাঁড়ালো। আমি দেখি তো খুব ভয় পেয়ে যাই এবং আমার পুরো শরীর দিয়ে ঘাম ঝরতে থাকে, বাট আমি ওনার দিক থেকে ফিরে তাকাতে পারছি না। তো যখনই দেখি মহিলাটা দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে, এবার দেখলাম মহিলাটা আস্তে আস্তে আমার দিকে তাকিয়ে ঘুরছে, আমার দিকে ঘুরছে। হঠাৎ করে দেখে মহিলাটা আমার সামনে চলে এসেছিল, এবং যখনই চলে এসে তখনই আমার জেঠু আমার ঘুম ভাঙে। সে বলে যে উনি বাথরুমে যাবেন। তখন আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠি এবং দেখি কোথাও কিছু নেই। তখন জেঠু আমাকে বললো যে আমি তোকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম, বাট তুই কোনো সাড়া দিচ্ছিলি না। আমি যখন তোকে ধাক্কা দিই তখন তোর ঘুম ভাঙে, এবং আমি ফিল করলাম যে আমার ঘাড়টা প্রচন্ড পেন করছিল। সেই ঘটনাটা আমি পরদিন বৌদিকে বললাম। বৌদি বললো তুমি খুব ভয় পেয়েছ, কিছু একটা ছাড়িয়ে নিও। বাট আমি তখন ভাবলাম যে এটা একটা স্বপ্ন ছিল, তাই অতটা সিরিয়াস কিছু নেই। তো এটাই ছিল আমার প্রথম ঘটনা 2010 সালে। 2012 সালে আমি আবার ফিরে আসি ঢাকায়, বাট তখন জেঠু ছিল না, জেঠু মারা গেছে। তো আমি সে দাদা বাড়িতেই উঠেছিলাম এবং ওই রুমটাতে থেকেছিলাম, বাট তখন আমি একা ঘুমাতাম। তো একা ঘুমানোর মাঝেও আমি কখনোই রাত্রেবেলা ঘুমালে ওই জানালাটার দিকে তাকাতাম না। তো যাই হোক, প্রায় 4 মাস ছিলাম এবার ঢাকায়। তো দুর্গা পুজোটাও ঢাকায় কাটে, বাট দুর্গা পুজোয় আমার দাদু খুব অসুস্থ হয়ে পড়ে এবং প্রায় 7 দিনের মধ্যেই মারা যায়। তো ঘটনাটা ছিল দাদু মারা যাওয়ার আগের দিন। আমি রাত্রে দাদা বাসায় চলে আসি, কারণ মা বাড়িতে তখন অনেক লোকজন ছিল, আর আমার দাদার বাড়ি থেকে মার ঘরে প্রায় 3 মিনিটের রাস্তা, তো খুব কাছাকাছি ছিলাম। তো মামা বলেছিল যখন তোকে দরকার পড়বে তখন আমি তোকে ফোন করে জানিয়ে নেব, সেই জন্য আমি রাত্রেবেলা চলে যাই। তো হঠাৎ ভোর 4টা বাজে ফোন এলো যে দাদু মারা গেছে। তো আমি দাদাকে বললাম যে আমাকে একটু গেট ফোনতে গিয়ে দিন, যাতে আমি যেতে পারি মামা বাড়িতে। তো দাদা গেট ফোনতে গিয়ে দিয়ে চলে গেলেন। তা আমি যখন রাস্তায় বেরোলাম, রাস্তা প্রচুর অন্ধকার ছিল এবং আমার দাদার বাড়ির পাশে একটা মন্দির ছিল। মন্দিরের ক্ষেত্রে উল্টো দিকে ঠিক রাস্তার ওই পাটটাতে একটা খালি জায়গা ছিল, সেখানে বিভিন্ন ধরনের গাড়ি, ভ্যান গাড়ি, রিক্সা বাটা লাগাই রাখা হতো। তো যখন আমি জাস্ট মন্দিরটার গেটের সামনে এসে দাঁড়ালাম যাচ্ছি, তখনই আমি ওই খালি জায়গাটাকে তাকালাম, দেখলাম যে এক বিভৎস মুহূর্ত। দেখলাম একটা ভ্যানে পিছনে একটা সেই কালো পোকা পড়া মহিলাটা বসে রয়েছেন, রীতিমতো পা তুলে যাচ্ছে। একটা মানে এত ভয়ঙ্কর একটা দৃশ্য, যেটা আমার মনে এখনো যদি মনে পড়ে তখন আমার গায়ে পুরো কাটা দিয়ে ওঠে। ঠিক নিজের মনে পা তুলে যাচ্ছে, মানে পাগলের মতো। আমি তখন ভেবেছিলাম যে ওটা হয়তো কোনো পাগল হবে, বাট ওই রাস্তার চারদিকে 4টার মোড়ে বড় বড় গেট লাগানো আছে, তো কোথাও কেউ আসার কোনো ওয়ে ছিল না। যাই হোক, আমি খুবই ভয় পেয়ে গেছি এবং আমি চাইছিলাম যে পিছনে ফিরে আমি দাদা বাড়ি চলে যাই, যখন পিছিয়ে তাকায় দেখি দাদা গেট লাগিয়ে চলে গেছে। সো পিছনে ফেরার কোনো উপায় ছিল না আমার কাছে, তো সাহস করে সামনে গিয়ে যেতে থাকলাম। এবং যতক্ষণ আমি এগোতে থাকলাম ওই গলিটা রাস্তাটার দিকে, ততক্ষণে মহিলাটাকে তাকিয়েছিলাম। এবং সে মহিলাটা তখনও সে রীতিমতো সেভাবে পালু তুলে যাচ্ছিল আর আমার দিকে তাকিয়েছিল। এবার যখন আমি রাস্তাটা ক্রস করি ঠিক তখন এক দৌড়ে মা আবার চলে যায়। এবার প্রচুর ভয় পেয়ে জাস্ট গেটটাকে ধাক্কা দিয়ে খুলে ফেলে বলছে, তখনই দেখলাম যে দাদা আর নেই। যাই হোক, ঘটনা কিছুদিন পর আমি আন্টিকে ঘটনাটা কথা বলে বললাম। তো আন্টি বললো যে হতে পারে যে এটা কোনো বাড়ির কাজের মেয়েকে বের করে দেওয়া হয়েছিল ঝগড়া করে। বাট আমার লজিক এটাই বলে যে এত রাত্রে কোনো মেয়েকে বা কোনো মানুষকে রাস্তাঘাটে বের করে দেওয়া যায় না এত সহজে, বা এটা কোনো স্বাভাবিক মানুষের কাজ হতে পারে না। তো রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা।
আপনাদেরকেও ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই, আমি আসলে এই সমস্ত ব্যাপারে কোনো সময় কি বলবো খুঁজে পাই না। যাই হোক, আমি শুধু একটা কথা বলি, সেটা হচ্ছে যদি আজকে আনফরচুনেটলি কেউ আজকের এপিসোডটি মিস করে ফেলেন, অনেকের এইচএসসি এক্সাম চলছে, অনেকেই হয়তো দেখা যাচ্ছে যে আজকে নানা কারণে হয়তো শুনতে পারছেন না, সেই জন্য আপনাদেরকে বলবো যে আবার যদি এপিসোডটি শুনতে চান বা যে এপিসোডটি আপনি বেশি পছন্দ হয়েছিল আপনার সেই এপিসোডটি যদি আপনি আবারও শুনতে চান তাহলে আপনি এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে পারেন। আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশনগুলো আপনাকে দেওয়া হচ্ছে এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা আপনি চাইলে সেখান থেকে শুনতে পারবেন। অ্যান্ড নাও লিসনার্স ক্যান গেট দ্য ভূত এফএম টিউন অ্যাজ দেয়ার কলার টিউন মাই টিউন, যেটা মাসুম প্লে করছে। এবং ভূত এফএম টিউন কোডটা আপনাকে মনে রাখতে পারেন, দ্য কোড ইজ 92125 এবং আপনি অ্যাক্টিভেট করতে পারেন, জাস্ট এসএমএস পাঠিয়ে টাইপ সিটি স্পেস 92125 অ্যান্ড সেন্ড ইট টু 3123, ব্যাস এই টিউনটি আপনার হয়ে যাবে। আর সেই সাথে জানিয়ে দিই যদি আমাদেরকে কেউ এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের কেউ ইমেইল করতে চান তাহলে আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm। একটা ঘটনা ঘটেছিল এবং আপনারা নিশ্চয়ই অনেকেই এখন শুয়ে শুয়ে শুনছেন, এবং আমি আমি একটা কথাই বলবো যে একটা জানালার ঘটনা শুনলাম আমরা, তারপরে কেউ কি জানালাতে দিকে তাকানো ট্রাই করেছিলেন কিনা বা জানালার দিকে তাকিয়েছিলেন কিনা আমি জানি না, তবে আমি বলবো যে জানালার দিকে তাকিয়ে দেখুন, দেখতেই পারেন, চেক করে ফেলতে পারেন যে আপনার জানালাতে এরকম কোনো ঘটনা ঘটছে কিনা। কি হবে যেটা হবে যে হয়তো কিছুই হবে না, যদি কিছু হয় তাহলে আরেক একটা নতুন ঘটনা আমরা পাবো, যে ঘটনাটা আপনি চাইলেই ভূত এফএম এসে শেয়ার করতে পারবেন। তবে রাতের বেলা এরকম উইয়ার্ড অনেক ঘটনা ঘটে এবং আমি আমার স্পষ্ট মনে আছে আমি এবং মাসুম একসাথে ছিলাম এবং সেই সময় আমার চোখের সামনে নাকি মাসুমের সাথে একটা ঘটনা ঘটেছে যেটা আমি ঠিক বুঝিনি। মাসুম একটু ঝিমাত ছিল সেই সময়, হঠাৎ করে কে যেন মাসুমকে ডেকেছে। মাসুম কি যেন হয়েছিল সেদিন, ওই যে একটা একবার হচ্ছে এখানে শুয়ে থাকার পরে তারপরে হচ্ছে যে পিছনে কে যেন চাদরে ডাক দিয়েছিল বা এরকম কেউ একটা ঘটনা ঘটেছিল,
ওইটা তো মানে এমন ভাবেই আমি তো এমনি তন্দ্রার মতো ছিলাম, তো যখন এসে মানে আমি বুঝলাম যে মনে হচ্ছিল যে মাথার কাছে কিছু একটা আছে। তো প্রথমবার আমি বুঝিনি যে ফার্স্টে খুবই গুমট ফিলিং হচ্ছে যে কি করব, মানে এমন হচ্ছে কেন। তো উঠে আমি আবার তখন তো আমি উঠলাম, উঠে আবার চেক করছি যে ভেন্টিলেশন ঠিক আছে কিনা অফিসের, দেখলাম না সব ঠিক মতো চলতেছে, এসিও ঠিক মতো চলতেছে। আমি আবার ফিরে এসে আবার মানে রেস্ট নেওয়ার জন্য একটু শুয়েছি, তারপরে একদম মানে ভালোভাবে বুঝতে পারছে যে আমার, আমি যখনই মাথাটা রাখলাম, রাখার সাথে সাথে এমন ফিলিং হলো যে কেউ একজন এসে আমার মাথার কাছে দুই পাশে দুই পা দিছে, দিয়ে সুন্দরভাবে বসছে, আমার মাথার উপরেই বসছে এবং আমার মুখের দিকে তাকায় আছে। মানে ওইটা যে কি ভয়ঙ্কর ছিল মানে আপনাকে বুঝায় বলতে পারবো না, যে মানে আমি বুঝতেছি এখন আমি কি করবো, আমি এটা বুঝতে পারছি না। আমার প্রচন্ড গরম লাগতেছিল তখন, মনে হচ্ছে একদম মাথার মানে এখনই ধরবে আমাকে। মানে আমি তাকায় জাস্ট দরজা দিয়ে একটু আলো আসতেছে পুরা, কারণ ওই রুমটা একদমই অন্ধকার। জাস্ট উঠে দরজা খুলে মানে জাস্ট বেরিয়ে গেছি।
এটা আসলে মানে আমি যে ঘটনাটা বলছিলাম সেই ঘটনাটা অবশ্য মাসুম বলেনি, সেটা হচ্ছে যে একটা দিন ছিল এরকম, এটাও খুব ভয়ের, বাট আমি ওটা বিশ্বাসই করিনি। কিন্তু সে জাস্ট বলেছে যে সে জাস্ট শুয়েছিল এবং কেউ একজন তাকে জাস্ট ওই ঘাড়ে হাত দিয়ে ডেকেছে বা এরকম কিছু।
এই রুমের আমরা তখন ওই দিন তো এসে ভূত এফএম শেষ করেই আমরা ঘুমানোর জন্য এসেছি, তো তখন আমি রাস্তাটা আপনি কিছু টের পেয়েছেন, রাস্তা কই না, একটু আগে আমার কাঁধে একজন হাত রাখছে, আপনি কি করছেন এটা? বলছে না হইতেই পারে না, তাহলে আমি এখানে আর ঘুমাতে রাজি না। এবং আমি এখান থেকে উঠে সোজা অন্য আর এক রুমে চলে গেছি এবং খুবই মানে একদম স্পষ্ট আমার কাঁধটা এরকম ভাবে ধরছে এবং জোরে ধরছে, ধরে আবার ছেড়ে দিছে। এটা কি হলো? জাস্ট ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে থাকবো না, আমি সারা রাত ঘুমাইলাম না লাস্টে। রাসেল বলছে না আমি এখানে, আমি বললাম যে আপনি ঘুমান, রাসেল ভাই আর ঘুমাই না।
এবং এখন পর্যন্ত মাসুমের সেই ধারা অব্যাহত আছে, মাসুম এখনো পর্যন্ত ঘুমাতে আর সাহস পায় না। যাই হোক, এই ছিল ঘটনা এবং খুবই অদ্ভুত। আমার হঠাৎ করে মনে পড়লো যে রাতের বেলায় যে অনেকেই জানলার দিকে তাকিয়ে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেন, আমি সেদিনও ঘটনাটা আমার কাছে খুব অবিশ্বাস্য লেগেছিল, কারণ আমি একদমই কাছাকাছি ছিলাম এবং আমার মানে সেরকম কোনো ঘটনা ঘটার কথাই না। কিন্তু সত্যি কথা বলতে কি, যে আমরা অনেক সময় বলি যে ঘটনা মানে খুব অস্বাভাবিক লাগে আমাদের কাছে, যে আসলে এরকম হয় কিনা। কিন্তু আমার কাছে এখন মনে হয় যে আসলে যার সঙ্গে ঘটে সেই বোঝে। আমি কিন্তু পাশে থেকে আমি কিন্তু কিছু বুঝিনি এবং আমি তখন মানে জাস্ট হেসে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু আমি তারপর থেকে খেয়াল করেছি যে মাসুম এখনো পর্যন্ত যদি কখনো রেস্টও নেয় ঠিক এইভাবে একা ওইভাবে শুয়ে বা এভাবে রেস্ট নেয় না, খুবই অদ্ভুত ব্যাপার। যাই হোক, আমি চলে যাচ্ছি, আমাদের আরো কিছু ঘটনা রয়েছে, তারা কিছু SMS সোহান আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে আই লাভ ভূত এফএম। আমাদেরকে রাজ কাজীপাড়া থেকে SMS করেছেন, আমাদেরকে অভি, SMS করেছেন আমাদেরকে টুটুল, এছাড়াও আমাদেরকে মেহেদি SMS করেছেন, SMS করেছেন আগুন, SMS করেছেন আমাদেরকে আশরাফুল বুয়েট থেকে, এছাড়াও নিথর আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে ফয়সাল ঘোড়াশাল থেকে এবং তিনি বলছেন যে ফ্রাইডে মানে ভূত এফএম ডে। আমাদেরকে এছাড়াও SMS করেছেন বীজ ভূত এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি পলাশ, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শিহাব, SMS করেছেন আমাদেরকে সঞ্জিদা সহ আরো অনেকে আমাদের সাথে যারা ফেসবুকে জয়েন করেছেন, তারা দেখতে পাচ্ছি সিফাত আমাদের সাথে জয়েন করেছেন, সাইদ আহমেদ আমাদের সাথে জয়েন করেছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, এছাড়াও ফারহা হোসেন সীমা, এছাড়াও আমাদের আছে এবং তিনি বলছেন যে ব্যাকগ্রাউন্ডটা আসলেই জোস। আমাদেরকে অমিত হাসান রোপন SMS করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি রাব্বি আহমেদ SMS করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও আরমান হুসাইন SMS করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, তানহা বুশরা সহ আরো অনেকে SMS নাই সব কমেন্ট করছেন আর কি ফেসবুকে। আপনি যদি ফেসবুকে জয়েন করতে চান তাহলে চলে যান www.facebook.com/radiofurti। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এই সময় মুহূর্তে আমাদের সঙ্গে জয়েন করেছেন আহমেদ বাবু, আমরা তার কাছে যাচ্ছি এবং তিনি বেশ কিছু ঘটনা নিয়ে আজকে আপনাদের সামনে এসেছেন। আমরা চলে যাই আপনার প্রথম ঘটনায় বাবু।
থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, আমি যে ঘটনাটা ফার্স্টে বলবো সেটা হচ্ছে মেহেরুন্নেসা পাপড়ির একটা ঘটনা, ও ভূতের গলিতে থাকে। ঘটনাটা ওর নিজের জীবনে ঘটা ঘটনা, ও কয়েকদিন আগে আমাকে জানায়। সেটা হচ্ছে যে ওই সময় খুব বন্যা হয়েছিল আর কি ঢাকার আশেপাশে অঞ্চলে, তো ওরা কয়েকজন ওই বন্যার সময় ওখানে ওদের এক ডিস্টেন্ট রিলেটিভের বাড়িতে বেড়াতে যায়। তো বেড়াতে যেয়ে বন্যার কারণে দেখা যাচ্ছে যে বাড়ির আশেপাশের অঞ্চলটা যেখানে নদী ছিল এবং এক্সটেন্ডেড এরিয়াগুলো বেশ প্লাবিত হয়ে গেছে আর কি, পানিতে মানে মানে দেখা যায় না আর কি চারিপাশে ডোবা। কিছু কিছু জায়গায় কিছু গাছ ছিল, সেই গাছগুলো দেখা যায়, আর দু এক জায়গায় ছোট ছোট মানে চরের মতো কিছু জায়গা উঁচু আর কি। এই অবস্থায় ওরা সকালে যখন বেরোয় তখন ঠিক সকাল 11টা বাজে, তো 11টার সময় ওরা নৌকায় উঠে কয়েকজন যায়। তো যেতে যেতে বিভিন্ন জায়গায় ওরা থামে এবং কয়েকটা জায়গায় ওরা থেমে কতগুলো কচুরি পানার ফুল কালেক্ট করে। এটা বিকজ শি ওয়াজ ফ্রম ঢাকা, সে ঢাকা থেকে গেছে, এগুলো সহজে সে দেখে না আর কি ঢাকায়। তো ওখানে দেখার কারণে সেটা খুব অ্যাট্রাক্ট হয় যায় সেই কচুরি পানা ফুলের জন্য, সেগুলো কালেক্ট করে। তারপরে বিভিন্ন জায়গায় নেমে যেখানে নাকি হাঁটু পানি সব জায়গায় ছবি টবিও তোলে। তো এক পর্যায়ে ওরা এক জায়গায় দেখে যে দুটো গাছ, বড় বড় দুটো গাছ, এক্সকিউজ মি, কুড বি আপনার সুপারি গাছ, ওটার নিচে ওরা যায়। দেখে যে একটা ছেলে, এই দেখা যাচ্ছে 8-10 বছর বয়সে একটা ছেলে, সে হেঁটে আসছে ওখান থেকে। তো হেঁটে এসে ওদের সাথে নৌকা উঠতে চায়, ওরা নৌকা উঠায় না ছেলেটাকে। তো উঠে নেওয়ার পরে দেখা যাচ্ছে যে নৌকায় বসে ওদের সাথে কথা বলতেছে এবং অনেক মানে কথাবার্তা বলছে এবং মানে ইন্টারাকশন হচ্ছে বিভিন্ন রকম। তো ছেলেটার চোখে একটু সমস্যা ছিল, একটা চোখে। তো ছেলেটা ওদের অনেক ছবি টবি তুলে দেয় আর কি, ছবি তুলে দেয়, ক্যামেরা দেয়, ওরাও তো ছেলেটার ছবি তোলে এবং অনেক সময় গল্প করে। তো এক পর্যায়ে দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে মানে একটু মানে আকাশটা একটু অন্ধকার হয়ে আসছে আর কি, সময় মানে মনে হচ্ছে মেঘ হয়ে গেছে আকাশে। তো এই পর্যায়ে ওই ছেলেটা এক জায়গায় নেমে যায় ওদের কাছ থেকে। নেমে যাওয়ার পরে ওরা যখন ফিরে আসার চেষ্টা করে দেখে যে বাড়ি খুঁজে পাচ্ছে না, চারিপাশে অনেক পানি। তো যে জায়গা থেকে ওরা রওনা দিয়েছিল বাসার যে এলাকাটা ওটাই খুঁজে পাচ্ছে না। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে এক জায়গায় একবার তারা ডিটেক্ট করে যেটা আমাদের বাড়ি। তো সেখানে আসে, আসার পর দেখে যে ওই বাড়িতে ওদের যে রিলেটিভ ছিল, ওদের দাদু, সে বলতেছে যে কি ব্যাপার, তোমরা এতক্ষণ কোথায় ছিলে, অনেকক্ষণ মানে সময় হয়ে গেছে। তো হাত ঘড়িতে দেখে ও রওনা দিয়েছিল ঠিক 11টার দিকে, তখন বাজে প্রায় 11:15। সো ইটস বিন অনলি 15 মিনিটস, কিন্তু ঘড়ি তখনও চলছে আর কি। তো তারপরে মনে করে জিজ্ঞেস করে যে এখন কতক্ষণ, করে আমরা অল্প কিছুক্ষণ বাইরে ছিলাম। তো বললো যে না আসলে এখন তোমার কটা বাজে, এখন 3টা বাজে। তো দেখে 11:15। তো সে মনে করে যে হয়তো ঘড়িতে কোনো সমস্যা থাকতে পারে, এই কারণে হয়তো ঘড়ি টাইম কাউন্ট করেনি বা সামথিং। তো নেমে এসে যে বাসায় আসে, তো বাসায় এসে ওদের এক দাদু ছিল ওখানে, ওই দাদুটা আবার খুব মানে পরেশগার টাইপের একজন মানুষ। উনি ওকে দেখেই বলে যে তোমরা কোথায় ছিলা, বলে যে আমরা এরকম জায়গায় ছিলাম। তো দাদু ওকে টেনে নিয়ে যায়, হাত ধরে টেনে নিয়ে আসে, ও জিনিসপত্র বলে রেখে দিতে ওকে টেনে নিয়ে এসে রান্নাঘরের কাছে নিয়ে আসে। নিয়ে এসে একটা পান পাতা ওর গায়ে ঘষে, মানে ওর গায়ে ছোঁয়ায়, তারপর সে পান পাতাটা আগুনে ফেলে দেয়। আগুনে ফেলে দেওয়ার সাথে দেখে যে কাঁচা পান পাতা সেটা জ্বলে মানে একদম পুড়ে গেছে, ছাই হয়ে গেছে। তো এটা দেখে ও একটু স্টান হয় যে কি ব্যাপার, আগুনে পুড়ে গেল এরকম কাঁচা পান পাতা। তারপর আর কিছু বলে না, বলে যাও তাহলে তুমি এখন রেস্ট নাও। তো যে ঘুমাতে যায়, ঘুমায় টুমায় ও সন্ধ্যার দিকে উঠে ঘুম থেকে। উঠে এসে হঠাৎ তার মনে পড়ে যে তার হাতে একটা ব্যাগ ছিল, সেখানে কচুরি পানা বা কিছু ভরা ছিল পাতাগুলো। তো ওইটার জন্য সে খুঁজে বের করে, বের করে এনে ব্যাগটা বের করে, ব্যাগটা খোলার পর দেখে সেটার মধ্যে কিছু হাড়গোড়, মানে কচুরি পানার ফুল নাই, কিছু হাড়গোড় টাইপের, মানে বেশ কালো কালো পুরানো হাড়গোড়ের মতো। তেলে থেকে সে খুব স্টান হয়ে যায় যে এটা কি, মানে আমি তো আসলে কচুরি পানা ফুল তুলছিলাম, এটা আপনার হাড়গোড় কিভাবে হয়ে গেল। তো অনেকক্ষণ চিন্তা করে করে সে ওটাকে ফেলে দেয় পাশে। ফেলে দেওয়ার পরে এক পর্যায়ে ওখান থেকে ঢাকায় চলে আসে। ঢাকায় চলে আসার পরে তো কয়েকদিন পর ওদের বাসায় ফোন আসে, গ্রাম থেকে, ওর যে দাদু বাড়ি গেছিল সেখান থেকে ফোন করলো দাদু। তো তখন ল্যান্ড ফোন ছিল, ল্যান্ড ফোনের প্যারালাল লাইন ছিল। তো ওই পাশ থেকে হঠাৎ করে হ্যালো বলে ফোনটা তুলে দেখে ওর মা কথা বলতেছে। তো ওখানে ওর দাদু বলতেছে যে তোমার মেয়ে যে বাইরে গেছিল কয়েকদিন আগে পানিতে যখন গেছিল নৌকাতে ঘুরতে, তখন আমি শুনলাম একজনের সাথে যে একটা ছেলের সাথে দেখা হয়েছিল ওখানে, ছোট বাচ্চা। তুমি কি জানো তোমার মেয়েকে যখন আমি দেখছিলাম তখন তার গায়ের রং ছিল পুরো নীল, সেটা সে বুঝতে পারেনি, আমি দেখতে পারছি। আর যে ছেলেটা তাদের সাথে নৌকায় ছিল ওই ছেলেটা কিন্তু আসলে মারা গেছে অনেকদিন আগে, প্রায় বছর 2-3 আগে মারা গেছে। ছেলেটা একসময় এখানে গ্রামে একটা গন্ডগোল হয়, সেই গন্ডগোলে ছেলেটার বাবা মা মারা যায়। তখন কিছু পরিবার, হিন্দু পরিবার তাকে নিয়ে পালে, পেলে বড় করে। এবং এক পর্যায়ে ছেলেটা যখন নাকি মানে এরকম 8-10 বছর বয়স হয় তখন সে একসময় জ্বরে মারা যায়। তো তখন তাকে দাহ করা হয় এবং আফটার দ্যাট ওকে মাঝে মাঝে ওই অঞ্চলটাতে দেখা যায়। এবং ছেলেটাকে আইডেন্টিফাই করা হয়েছে, ছেলেটার চোখ একটা ছিল একটু ডিফেক্টিভ, হ্যাঁ, আর ছেলেটার নাম ছিল সম্ভবত ও বলছে যেটা সাধন নাম ছিল, এবং ওই নাম এবং ডেসক্রিপশনের সাথে ছেলেটাকে আইডেন্টিফাই করে বলে ছেলেটা মারা গেছে, এবং এই ছেলেটাকে যেই দেখে সে কোনো না কোনো ভাবে ক্ষতির শিকার হয় সামহাও। এখন ও কেন হয় নাই বা ওর মধ্যেও কিছু ব্যাপার আসছিল যেটা আমি ঝেড়ে ওকে ক্লিয়ার করছি, মানে ওর জন্য ক্ষতির ব্যাপার ছিল, হ্যাঁ, ও বেঁচে গেছে অনেক, তো ওকে এরপরে আর এরকম যেতে যেতে দিও না, ও কি নর্মাল অ্যাক্ট করতেছে, বলে যে হ্যাঁ নর্মালি আসছে কোনো ব্যাপার না। তো তখন পাপড়ি যেটা করে, ও তাড়াতাড়ি ওই ছবি তুলছিল, সে ছবিগুলো খোঁজার চেষ্টা করে, খুঁজে সে ছবিগুলো পায়, কিন্তু ছবিগুলোর মধ্যে যেটা দেখে যে ওই ছেলেটার ছবি যেখানে উঠছিল সেই ছবিটা মনে হচ্ছে যে একটা ক্যামেরা কেঁপে গেলে যেভাবে ছবি উঠে ব্লারি হয়ে যায় চেহারা টেহারা, ওরকম ব্লারি একটা ফেস আসছে, কিন্তু ছেলেটার স্পষ্ট অবয়ব আসেনি। তো ছবিগুলো ওর মা নিয়ে ওটা নষ্ট করে ফেলে, বাট এখনো তার কাছে দুইটা ছবি আছে। সে আমাকে বলছে যে ভাই আপনি চাইলে কখন আপনাকে পাঠাবো ছবি দুইটা। So that was the first story, Rasul bhai.
Okay, thank you so much, Babu bhai. আমরা চলে যাব আমাদের পরবর্তী গেস্টের কাছে একটু মাঝখানে, আর এর মাঝখানে আমরা কিছু SMS পড়ে ফেলতে চাই। আমাদেরকে অনেকেই SMS পাঠাচ্ছেন, অনেকেই আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড আছেন। আমাদেরকে আরমান হাসান লিখেছেন যে রাসেল ভাই মাস্ট রিড, যে আমার কথাগুলো তাদের উদ্দেশ্যে যারা বলেন যে এই স্টোরিটা ভালো ওই স্টোরিটা ভালো হয় নাই, এবং আচ্ছা, এবং তিনি বলছেন যে আসলে ভূত এফএমের স্টোরিগুলো ট্রু, সুতরাং মানে এটা যেমন মানে তার কথাটা আমি যেভাবে মানে তিনি লিখেছেন সেটা যদি বলতে চাই সহজ করে, যে এগুলো ভালো মানে এগুলো হচ্ছে ট্রু, এগুলো ফিল্মের কাহিনী না যে মানে ইন্টারেস্টিং বা এরকম মানে হবে, মানে অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে যাদের সাথে ঘটে তারাই শুধুমাত্র, আমি একটু আগে বলছিলাম, তারাই শুধুমাত্র বুঝতে পারে যে কোন ধরনের এক্সপিরিয়েন্সের মধ্যে তারা যাচ্ছেন, এবং সেই যারা এক্সপিরিয়েন্স করেন ঘটনাগুলো তারা বুঝতে পারেন যে মানে ঘটনাগুলো কত ভয়াবহ। আসলে অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কিছু হয়তো শুনে আমরা অতটা অনুভব করতে পারি না, কিন্তু আসলে যেগুলো যদি আপনার সাথে যদি ঘটতো তাহলে ডেফিনেটলি জিনিসগুলো অন্যরকম হতো। এবং সত্যি কথা বলতে কি, আমি যদি নর্মালি বলি যে জানলার ধারে আমি আমি ঘুম থেকে উঠলাম এবং জানলার দিকে তাকিয়ে দেখলাম একটা ছায়া সরে গেল, এই ব্যাপারটা শুনতে খুবই তেমন হয়তো কোনো মানে ভয়ঙ্কর মনে হয় না, কিন্তু আপনি যদি কোনো সময় যদি এক্সপিরিয়েন্স করেন এরকম কোনো কিছু, যদি এক্সপিরিয়েন্স হয় আপনার এবং আপনি যদি ঘুম থেকে সত্যি দেখেন যে একটা ছায়া সরে গেল, যেটা কোনোভাবেই সম্ভব না, আপনি হয়তো আছেন আটতলা ফ্ল্যাটের কোনো একটা রুমে এবং সেখানে কেউ এরকম জানলার পাশে দাঁড়িয়ে থাকার কথা না, কিন্তু আপনি দেখেছেন, তখন আসলে জিনিস অনেক বেশি ভয়াবহ হয়। যাই হোক, এটা ব্যাপার না। আমাদের সাথে যারা SMS করছেন দেখতে পাচ্ছি, ইরানি খুলনা থেকে আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন আমাদেরকে, ছাড়াও দেখতে পাচ্ছেন নির্ঝরা মুন্সীগঞ্জ থেকে, তিনি লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে সরতাজ সজিদ SMS করেছেন, সরতাজ সজিদ এবং SMS করেছেন আমাদেরকে ঝুমা মুগদা থেকে, এছাড়া আমাদেরকে কবির জিঞ্জিরা থেকে SMS করেছেন, নিঝরা আমাদের মুন্সীগঞ্জ, আচ্ছা নিঝরা SMS-টি পড়লাম আমরা, MMK সজীব আমাদের SMS করেছেন, জুবাইর ময়মনসিং থেকে SMS করেছেন, সাকির আমাদের SMS করেছেন এবং SMS করেছেন আমাদেরকে আমজাদ শেরপুর থেকে, SMS করেছেন তুষার, সঞ্জিদা SMS করেছেন, ফয়সাল SMS করেছেন, দোলা SMS করেছেন, SMS করেছেন জয়নাল ঢাকা থেকে, এছাড়া ইমদাদ আমাদেরকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন পাপড়ি ভূতের গলি থেকে, তিনি থ্যাংক জানিয়েছেন বাবু ভাইকে, সানি 69 আমাদের বোর্ড বাজার থেকে SMS করেছেন এবং তিনি বলছেন স্টোরি ওয়াজ অসম, এবং আমাদেরকে SMS করেছেন জুয়েল বিশ্ব রোড থেকে এবং তিনি বলছেন ঘটনাগুলো ভালো লাগছে আমাদেরকে, এছাড়াও অন্তি SMS করেছেন খুলনা থেকে এবং তিনি বলছেন আজকের ঘটনাগুলো তার কাছে বেশ ভালো লাগছে, মারুফ আমাদের SMS করেছেন এবং SMS করেছেন আমাদেরকে, এছাড়াও মিল্টন নরসিংহ দাসপাড়া থেকে এবং তিনি বলছেন যে আজকের ভূত এফএম অনেক ভালো হয়েছে সেটা তিনি SMS করেছেন। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে, আপনার নামটা একবার একটু বলবেন, যেহেতু আমাদের এখানে দেখার কোনো অপশন নাই, সুতরাং আপনার বলুন।
ধন্যবাদ রাসেল ভাই, আমি মশিউর রহমান শ্রাবণ আরকে মিশন রোড কুপি বাগ থেকে আবার এসেছি।
জি,
তো আমি নেক্সট যে ঘটনাটা আপনাদের সবাইকে জানাচ্ছি সেই ঘটনাটা আমাদের এলাকার একটি স্কুলের ঘটনাটা। ঘটনাটা ঘটেছে 1997 দিকে, তো স্কুলটার স্থাপনা আরো আগে, স্কুলটা ছিল ইংলিশ মিডিয়াম একটা স্কুল, গার্লস স্কুল। তো স্কুলটাতে দুইটা অবস্থায় স্টুডেন্টরা থাকতো, আবাসিক অনাবাসিক দুইটা অবস্থায় ছিল স্কুলটাতে। তো আমি একটু স্কুলটার বর্ণনা দেই, স্কুলটা ছিল তিনতলা একটা ভবন, এক বিঘা জায়গার উপর। তো স্কুলটাতে অনেক গাছগাছালি ছিল স্কুলটার সামনের দিক দিয়ে। তো ঘটনাটা ঘটে হলো স্কুলের তিনতলায় ছাত্রীদের হোস্টেলটা ছিল। তো তিনতলার বারান্দার অনেক বড় বারান্দা ছিল, সেই বারান্দার মধ্যে ছাত্রীরা মাঝে মধ্যে রাতের বেলা এক ধরনের শ্যাডো বা একটা ছায়া উড়ে যেতে দেখত এবং বাতাস নাই, তাও বারান্দাতে অনেক মানি প্ল্যান্ট গাছ ছিল, তো বাতাস নাই, কোনো কেউ ভাঙে ফেলে নাই, কিন্তু মানি প্ল্যান্ট গাছগুলা ওই যে ঝুলনে ছিল সেগুলো পড়ে যেত, সেগুলো একটা না একসাথে অনেকগুলো গাছ পড়ে যেত এবং ওইটা তছনছ তছনছ অবস্থা থাকত। তো হঠাৎ একদিন একটা ঘটনা ঘটল, ঘটনাটা ঘটল একটা স্টুডেন্ট একটা মেয়ে তাকে মৃত অবস্থায় বাথরুমের সিলিংয়ে পাওয়া গেল, সে গলায় উনার দিয়ে আত্মহত্যা করেছে। তো স্কুল কমিটি আর স্কুলের সকলেই এই জিনিসটা খুব ভয়াবহ অবস্থা নেওয়ার জন্য যে স্কুল কমিটি কি করলো, এর জন্য স্কুলটা তিন দিনের জন্য ছুটি ঘোষণা করলো। তো এর পরবর্তীতে তিন দিন পরবর্তীতে মাসখানেক স্কুলটার কার্যক্রম স্বাভাবিক হয়ে আসলো। তো এরপর ঘটলো মেইন ঘটনা, স্কুলে সাধারণত বৃহস্পতিবার রাত্রে অনেক স্টুডেন্ট তার আবাসিক স্টুডেন্ট তাদের বাবা মার কাছে চলে যায়, আবার অনেকেই থেকে যায়। তো সেদিন রাত্রেও চার পাঁচজন স্টুডেন্ট সেই স্কুলে স্টে করছিল। তো একটা মুহূর্তে পরদিন সকালে আয়া বাথরুম পরিষ্কার করতে যাবে, ঠিক তখনই বাথরুমে চলে যায় এবং বাথরুম পরিষ্কার করতে গিয়ে সে এক অস্বাভাবিক দৃশ্য দেখে। সে দেখে বাথরুমের ইংলিশ কমোডের মধ্যে একটি ছাত্রীর লাশ, হাইকমোড ভাঙা, সে উল্টো অবস্থায় সে কমোডের ভিতরে প্রবেশ করা ছিল এবং তার একটা পা, রাসেল ভাই, তার একটা পা তার বডি থেকে একটু বিচ্ছিন্ন অবস্থায় ছিল, একদম বিভৎস অবস্থা। সেই আয়া চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়, পরবর্তীতে সবাই চলে আসে। আমি রাসেল ভাই সেদিন আমি খুব ছোট ছিলাম সেই মুহূর্তে, তো আমি জিনিসটা দেখছি যে সেখানে অনেক পুলিশ আসে এবং পুলিশ এসে জিনিসটারে ভেরিফিকেশন করে এবং আমি দেখি সেই লাশটা যে চাটাই দিয়ে বাঁধা ছিল এবং অনেক পুলিশ। এই ঘটনার পরই সেই স্কুলটা বন্ধ করে দেয়। তো পরবর্তী স্কুলের যে ওই ভবনের মালিকটা ছিল সে ওইটাতে কোনো ভাড়া দিতে পারে না এবং সে পরবর্তীতে ডিসিশন নেয় যে সেটা ভেঙে ফেলে একটা হাই রিস কোনো বিল্ডিং বা প্রপার ডেভেলপার কোম্পানিকে দিয়ে দেওয়া হয় সেই জায়গাটা। তো সেই বিল্ডিং যখন নির্মাণ হচ্ছিল, সেই ডেভেলপার কোম্পানি যখন তাদের বিল্ডিংটা তৈরি করছিল, তখন তিন তালা পর্যন্ত হয়ে যাওয়ার পর তিন তালা এক রাতে তাদের দুজন শ্রমিক অস্বাভাবিক মৃত্যু হয়। একজন তিনতলার ছাদ থেকে পড়ে মারা যায় এবং আরেকজনকে একতলার গ্রাউন্ড ফ্লোরের যে পানির জন্য যে পানি রাখার জন্য যে হাউস রাখা হয় সেই হাউসের মধ্যে পাওয়া যায়। দুজনের অস্বাভাবিক মৃত্যু পাওয়া যায়, এই ব্যাপারেও অনেক তদন্ত হয় কিন্তু কোনো ফল পাওয়া যায় না। তো সেখানে হাইরাইজ বিল্ডিং এর মধ্যে আমার যে বর্তমানে যে আমার ফুপু সেখানে একটা ফ্ল্যাট কিনেছে, তো উনি পাঁচতলায় থাকতো। তো ওই বিল্ডিং এ যখন লিফট বসানো হয় নাই তখন আমাদের সাধারণত সেই বাসা যাওয়া আসা করতে হয়। তখন আমরা যখন উপরে যাওয়া আসা করতাম তখন আমি তিনতলায় প্রবেশ করা মাত্রই আমরা একটা অস্বাভাবিক ফিল করতাম, আমার সারা শরীরে প্রচুর ঠান্ডা অনুভব করতাম এবং অনেকেই সেই বিল্ডিং এর অনেকেই নাকি ওইখানে শ্যাডো এবং ছায়া বিভিন্ন জিনিসপত্র দেখেছে, যে ছায়া একটা ছায়া কালো ছায়া দেওয়ালের ভিতরে প্রবেশ করে গেল এবং আমরা ওই বাসার মধ্যে বিভিন্ন সময় মনে করেন অস্বাভাবিক ওই তিনতলার ফ্লোরটাতে অস্বাভাবিক ঘটনা ঘটে। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা।
অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটা ছোট ব্রেক নিতে হবে আমাদেরকে এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসছি, সুতরাং আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সব সময়ের রেডিও ফুর্তি ঘড়িতে, সময় রাত 1:30। আমি রাস্তেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আর সেই সাথে আরো একবার জানিয়ে দিচ্ছি, আপনারা শুনছেন ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আপনি যদি SMS পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আপনি যদি আমাদের ইমেল করতে চান তাহলে ইমেল করুন ভূত এফএম @radiofurti.fm এই অ্যাড্রেসে। আপনি যদি আমাদের সাথে ফেসবুকে জয়েন করতে চান তাহলে www.facebook.com/radiofurti অ্যাড্রেসে চলে যান। আর সেই সাথে আমাদের কাছে এখন যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আমরা শুনবো। আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করেছেন আহমেদ বাবু, আরো একবার ফিরে এসেছেন এবং আমরা চলে যাচ্ছি তার কাছে তার নেক্সট ঘটনা শোনার জন্য। এই ঘটনাটা কোথায় ঘটেছিল বাবু ভাই?
এটা পুরান ঢাকার ঘটনা আছে ভাই।
আচ্ছা, ওকে,
পুরান ঢাকার ঘটনা, এটা আমার এক স্টুডেন্টের মামার ঘটনা আর কি।
আচ্ছা,
তো এটা আপনার আজ থেকে অনেক বছর আগের 80-এর দশকে ঘটা। তো উনি ওই সময় ঢাকায় আসেন নতুন, এসে আপনার কাজকর্ম খোঁজেন আর কি। স্বভাবতই ওনার কাছে সেরকম মানে আর্থিক অবস্থা ভালো ছিল না আর কি। তো ওনারা তিন বন্ধু মিলে বাসা খুঁজতে খুঁজতে পুরান ঢাকা একটা বাসা পান, সেটা হচ্ছে সিক্কাটুলির কাছে আর কি।
ওকে,
তো সেই বাসাটা ছিল আপনার তিনতলা বাসা, কিন্তু খুবই পুরানো শেপের এবং মানে আপনার খুব সংকীর্ণ সিঁড়ি উঠতে হয় এরকম একটা অবস্থা। তো সেখানে থাকা অবস্থায় প্রথম যখন ওঠেন তখনই ভাড়াটা অসম্ভব মানে আপনার সস্তায় বাসাটা পায় তারা, মানে এটা মানে সেই সময়কার হিসাবে অনেক সস্তা বাসা। এবং ওই ফ্লোরটাতে দেখছে যে অনেকদিনই আপনার লক ছিল আর কি, ওনার যাওয়ার পর তালা খুলে দেয় এবং দেখে যে বাসার ভেতরে তখনও খুব জরাজীর্ণ অবস্থা আর কি, যে আপনার ময়লা টালা পড়ে আছে, পুরানো কিছু ফার্নিচারও আছে। তো ওনারা মানে বেশ খুশি হয় অল্প টাকায় বাসা পাইছে এবং পুরানো কিছু আপনার ফার্নিচারও পায় যেহেতু, কিন্তু বাড়িওয়ালা বলে এটা ইউজ করতে পারেন আপনি।
আচ্ছা
আচ্ছা, তো সেখানে উঠে ওরা তো উঠে প্রথম থাকেন আর কি। প্রথম দিকে ওনাদের খুব একটা সমস্যা ফেস করেনি, যেটা আপনারা ফেস করতো তখন যে ইলেকট্রিসিটি তখনকার সময় কম মানে বেশি যেত আর কি।
আচ্ছা,
এখন যেমন হরহামেশা যায় তখন আপনার কম যেত ইলেকট্রিসিটি অন্যান্য জায়গায়, কিন্তু ওখানে বেশ যেত আর কি। এনিওয়ে থাকা শুরু করলেন ওনারা। তো প্রথম দিকে ওনাদের মনে হতো যে ওনার কাছে যেটা উনি শুনতো যে বাথরুমের মধ্যে মনে ফিসফিস শব্দ হতো।
আচ্ছা,
কেউ ফিসফিস ফিসফিস করে কিছু বলতেছে ওখানে। তো এটা শোনার পরে উনি প্রথম মনে করতো যে পাশের বাড়ির কোন ডেন্স এলাকা, কেউ কথা কথা বলে কি এরকম, উনি এটাকে ইগনোর করে গেছেন। তো পরের দিকে যেটা হয়, উনি যখন বাথরুমের মধ্যে ঢুকলো, উনি একদিন বাথরুমে গেছে তো ওনার মনে হচ্ছে ঠিক ওনার ফিল হচ্ছে, শুনতেছে না, ঠিক দরজাটার ওই পাশে কেউ আছে। এবং পুরানো আমলের বাড়ি তো দরজা টরজা গুলো খুব মানে খুব শক্ত পক্ত না আর কি। উনি ফিল করতেছে দরজার পাশে কেউ দাঁড়ায় আছে এবং নিঃশ্বাস ফেলতেছে।
আচ্ছা,
তো উনি তখন ডাকে ওনার যে রুমমেট তাকে ডাকে, এই অমুক নাকি, কেউ উত্তর দিচ্ছে না। তো উনি এক পর্যায়ে মনেই করে যে আসলে ওনার রুমমেট ওখানে আছে সাথে। তো উনি নিজের মতো আর কি উনি বের হয়ে বাথরুম থেকে বের হয়ে উনি একটা ধাক্কা খায়, কারণ দেখে কেউ নাই, একদমই কেউ নাই জায়গাটায়। পুরো জায়গাটা আবার আপনার পুরো নিশ্চুপ এবং রাতের যে নিস্তব্ধতা পুরাটাই ওখানে আছে এবং কেউ নাই। তো উনি হেঁটে হেঁটে চলে আসে আর কি। তো এটা হচ্ছে ওনার ফার্স্ট এক্সপিরিয়েন্স। এবং উনি এরপর থেকে এই শব্দগুলো প্রায় শুনত, কিন্তু যদিও যেহেতু আর্থিক অবস্থা খুব একটা ভালো না, এটা উনি আর কি মানে হি কুডন্ট অ্যাফোর্ড টু লুজ দ্যাট হাউস।
আচ্ছা,
তো এরকম অবস্থায় উনি সেকেন্ড যে ফিলটা করে আর কি, ঘুমের মধ্যে মনে হতো যে ওনার পাশে ওনার সত্য মানে চোখই ছিল, চোখই আর কি, মনে হতো ওনার পাশে কেউ শুয়ে আছে। তো উনি প্রথম দিকে হাত দিত, হাত দিয়ে কাউকে পেত না আর কি। একদিন যেটা হয়, ওনার হাতে একটা শরীর থাকে, খুব ঠান্ডা ঠান্ডা একটা শরীর থাকে। তো উনি হাতটা সরানে ছাদ করে এবং উনি পরমুহূর্তে উঠে বসে উঠে দেখে যে ওখানে কেউ নাই, ওনার রুমমেট পাশের চকিতে আছে, দেখে নাই ওখানে আসলে কেউ নাই, কিন্তু ওনার হাতে কিন্তু ঠেকছে যে কেউ একজন ছিল ওখানে। তো এরকম অবস্থায় উনি ওই দিন খুব ভয় পায়, ভয় পেয়ে ওই মানে উনি ওই বাড়িওয়ালার সাথে যোগাযোগ করে যে আপনাদের বাসায় কিছু ফিলিংস হয় এরকম, আপনার মনে হয় বাথরুমে কেউ ফিসফিস করে, তারপর আমি এরকম দেখছি। তো বাড়িওয়ালা ওনাকে উড়ায় দেয় যে কথা বলে যে এরকম কিছুই না, এটা নিয়ে মাথা ঘামেন না, এগুলা মানুষ এমনি ভয় পায়, পুরানো বাড়ি এসে। তো যেটা হয়, উনি ওখান থেকে নেমে যায়, তখন ইন্দির মধ্যে ওনার একটা চায়ের দোকানের সাথে পরিচয় হয়েছে। তো ওই চায়ের দোকানদার ওনাকে জিজ্ঞেস করে যে আপনি এখানে আসছেন, কোথায় কাজ করেন? তো বলতেছে যে আমি এরকম মতিঝিলের ওদিকে যাই কাজে। তো বলছে এইখানে আসছেন, বাসা তো আর আছে, এখানে উঠছেন কেন? বলে এই বাসায় কি সমস্যাটা কি? বলে না সমস্যা নাই, উঠছেন কেন জিজ্ঞেস করি, পুরানো বাড়ি এসে। তখন বলে ভাই ভাড়া কম এসে। তো বলে হ্যাঁ ভালো ভালো, থাকেন থাকেন, আর কিছু বলতো না। তো উনি এরকম থাকা ধরলো এরকম। একদিন ওনার সকল ছাদে যাবে, মানে বাসায় কিছু করার নাই, ছাদে উঠে দেখবে আর কি। তো সিঁড়িতে উঠে দেখে যে ছাদে ওঠার যে রাস্তাটা হচ্ছে কাঠের সিঁড়ি দিয়ে ওঠানো এবং তার মাথায় হচ্ছে দরজা ছাদে ওঠানো এবং ওখানে জিনিসপত্র আছে কিন্তু তালা নাই ছাদে কোনো। উনি এক পর্যায়ে ওই উঠে ওখানে পরিষ্কার করে ছাদে উঠে যায়। তো ছাদে উঠে দেখে পাশে আপনার গাছ ছিল নারকেল গাছ, ওই নারকেল গাছের ডালপালা গুলো ওখানে নামছে। তো উনি খুব মজা পায় ওখানে বসে সিগারেট টিকেট খায় ছেড়ে চলে আসে। ওই ছাদের থেকে যেদিন থেকে নামলো ওই দিন থেকে উনি বাসার মধ্যে হাঁটা চলা করা মানুষ দেখা শুরু করলো। রাতের বেলা ওটা মনে হইতো কেউ একজন ছায়ার মধ্যে হাঁটতেছে, এইখান থেকে করিডোরে যায় এখান থেকে আসে, এবং তার কাছে ভয়টা আরো বেড়ে গেল জিনিসটা। এখন পর্যন্ত কোনো হার্ম বা কোনো ক্ষতি বা কেউ ওনাকে সরাসরি দেখা দিচ্ছে এরকম না। তো উনি যেটা করলো একদিন এই ছায়াটাকে উনি খেয়াল করলো, ছায়াটা কি করে দেখলো যে ছায়াটা হেঁটে হেঁটে করিডোর থেকে আসে ওনার রুমে, দরজা পার হয়ে বিছানার কাছাকাছি আসে, আবার হেঁটে চলে যায়, একটা মানে আপনার রিদমিক হাঁটা। তো উনি অনেকক্ষণ তাকায় দেখে তো ব্যাপারটা একসময় উনি মানে ঘুমাই যায় আর কি। এরপর উনি আবার ছাদে উঠছে সিগারেট খাওয়ার জন্য, এইবার জন্য একটা বড় ধাক্কা খেয়েছে ছাদের কাছে, দেখছে ছাদের ওই নারকেল গাছের যে ডালগুলা সেইখানে অনেক লম্বা একটা চুলগুলা দেখা যাচ্ছে নিচে। তো ওনার সব লোমটম দাঁড়ায় গেছে, কারণ উনি জানে যে জানা মতে যে ওই নিচে যে দুইটা ফ্লোর আছে নিচতলায় মনে হয় কোনো মানে দোকানপাট বা কিছু অফিস টফিস, আর তারপরে কোনো মহিলা থাকে না, ব্যাচেলার ছেলে পেলে কেউ থাকে, মহিলা থাকার কথা না। তো অনেকক্ষণ তাকায় থাকে, উনি সাহস পায় না ডাক দেওয়ার। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটা ওনার জীবনে ঘটে, উনি এরপরে একদিন ওই সিঁড়িতে নামতেছে, এরপরে বাসাটা ছেড়ে দেয় আর কি উনি। তো একদিন উনি নামতেছে সিঁড়িতে, তো একটা পর্যায়ে ঠাস করে ইলেকট্রিসিটি চলে যায়। চলে যাওয়ার পর সিঁড়িঘরটা বেশ অন্ধকার, এর মধ্যে হালকা আলো আসতেছে। তো উনি না সরি উনি উঠতেছিল সিঁড়িতে, নামতেছে উঠতেছিল, এর পর্যায়ে উনি হঠাৎ করে দেখে যে উপর থেকে শব্দ আসতেছে যে ওনার ফ্লোরে ওদিক থেকে কেউ নেমে আসতেছে। এটা এটা তো উনি একটু থেমে দাঁড়ায়, কি আসতেছে কি আসতেছে, হঠাৎ করে দেখে একটা মহিলা, এবং মহিলাটা মানে উনি যে দেখছিল যে অনেক অস্বাভাবিক হাইটের মহিলা সেরকম না, মোটামুটি নর্মাল হাইটেরই একটা মহিলা নেমে আসতেছে ওখান থেকে। মহিলাটা এমনি মাথায় কোনো কাপড় টাপড় নাই, চুল খোলা নেমে আসতেছে। তো উনি পাশ থেকে যাওয়ার সময় উনি যে বললো কি মানে উনি একটু থতমত খেয়ে মানে তাকে বসে কি ভালো আছেন বা কোত্থেকে আসছেন এরকম একটা প্রশ্ন করছে। তো মহিলাটা ওইটা শুনে কোনো উত্তর না দিয়ে একটা বিচিত্র শব্দ করছে মুখ দিয়ে, মুখ দিয়ে শব্দ করে ওনার পায়ে দিয়ে একটু মিটি মিটি হাসি দিয়ে নেমে গেছে। নেমে যে হঠাৎ করে উনি দেখলো যে মাথাটা পুরো টুইস্ট করে দিচ্ছে, ঠোঁটের অংশটা উপরে উঠে গেছে তার, আর মাথার উপরের অংশটা নিচে চলে গেছে, উপরের অংশটা উঠে গেছে। উনি বিকট একটা চিৎকার দিয়েছে ওখানে, উনি চিৎকার দিয়ে ওখানে ফেইন্ট হয়ে গেছে। তো এই চিৎকার শুনে ওনার উপর থেকে গেট টেট করে রুমমেটরা নেমে আসছে, এসে বসে উঠাইছে, উঠে পানিটা নিয়ে ছিটা দিচ্ছে হয়তো বাসাকে। তখন উনি তাদেরকে বলছে যে আমি এই জিনিসটা দেখছি এরকম, যে ঠিক উনি সিঁড়িতে নেমে হাসি দিয়ে নামছে, জাস্ট আমাকে ক্রস করে পারে যে এসে তাকাইছে, তাকায় দেখে যে নিচের অংশটা উপরে মাথার উপর অংশটা নিচে। এবং এটা থেকে ওই রাতটা ওই বাসা থাকছে এবং সকাল থেকে সেখান থেকে সরে গেছে ওই বাসা, আর উনি ফেরত যায়নি।
আচ্ছা ওকে থ্যাংক ইউ। আমরা আবার যাব হচ্ছে একটু পরশের কাছে, এবং আমরা পরশের কাছে যাচ্ছি সেই সাথে আপনাদের আরো একবার জানিয়ে দিচ্ছি, শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এই মুহূর্তে আবারও আপনারা অনেক SMS করেছেন যে পরশের ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে, সো পরে পরশ আরো একবার এসছে আপনাদের সামনে তার শেষ ঘটনাটি বলতে, এবং আমি পরশ অনুরোধ করছি আপনার শেষ ঘটনাটা বলার জন্য।
হ্যালো লিসেনার্স, পরশ এগেইন ফ্রম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তো আমার যে ঘটনাটা এখন আমি শেয়ার করব, আজকের মতো হয়তো বা শেষ ঘটনা এটা। তো ঘটনাটা হচ্ছে হল কেন্দ্রিক, কোন হল কেন্দ্রিক কার হল কেন্দ্রিক এটা আমি বলছি না। তো ঘটনাটা হচ্ছে আমার রুমের, বাট আমি এখন হয়তো বা ওই রুমটায় থাকি না। তো এটা অনেক আগের ঘটনা, প্রায় বছর দেড় এরকম হবে আর কি, এক বছর দেড় বছর আগের ঘটনা। তো আমি ম্যাক্সিমাম টাইমে যেটা হয় যে আমার কোনো এক্সাম অথবা ল্যাপটপ থাকলে আমি হলে থাকি, বাট যদি কোনো ক্লাস অথবা সেরকম ইম্পর্টেন্ট কিছু না থাকলে আমি ঢাকার বাসায় ব্যাক করি। তো এই ঘটনার রাতে সেদিন সকালে আমি ক্লাস করে, যেহেতু কোনো এক্সাম ছিল না, পরের দিন কোনো ল্যাবও ছিল না, তো আমি ঢাকার বাসায় ব্যাক করি। তো যেহেতু আমি হলে থাকি না, তো আমার বেডে কোনো গেস্ট আসলে আর কি তারা থাকে। তো আমি আমার হলের বেডগুলোর কথা বলি, এগুলো হচ্ছে 4-bedded room, 4টা বেড এমনভাবে দেয়া যে একজন আরেকজনের দিকে যদি শুয়ে তাকায় তাহলে দেখতে পারবে চেহারাটা। তো আমার বেডটা ছিল একদম উত্তর পাশে জানলার পাশেই আর কি। তো
বরাবরের মতোই যেটা হয়েছে যে আমি রুমে নাই, এটা দেখে আমার রুমমেট কিছু ফ্রেন্ডদেরকে নিয়ে আসছে জাস্ট রুমে আড্ডা দিবে এই জন্য। তো তারা অনেক রাত পর্যন্ত আড্ডা দেয়, আড্ডা দেওয়ার পরে প্রায় 3:30-4 এক কথায় ভোর ভোর হওয়ার আগে তারা শুয়ে পড়ে। তো শুয়ে পড়ার পরে আমার যে রুমমেট সে তার ফ্রেন্ডকে তার বেডে থাকতে দিয়ে আমার বেডটায় সে শোয়ে। তো শোয়ার ঠিক আধা ঘন্টা অথবা 40 মিনিট এই টাইমটা সে মেনশন করতে পারেনি যে আসলে কতটুকু সময় ডিফারেন্স ছিল। তো সে একটা কান্না শুনতে পায় হঠাৎ করে রুমে, কান্না, কি ব্যাপার, কি অবস্থা। তো সে ঘুম থেকে উঠে লাইটটা জ্বালায়, লাইটটা জ্বালানোর পরে ফার্স্ট যেটা করে যে আসলে রুমের গেটটা লাগানো আছে কিনা, লক করা আছে কিনা সে দেখে। তো ফার্স্ট দেখে যে না, রুমে গেটটা তো মনে হচ্ছে লক করাই আছে। তো দেন সে জানালার দিকে তাকায়। আমি যে রুমটাতে ছিলাম সেটা ছিল 3rd floor 3 তলায়। তো যেহেতু আমার বেডের মাথার পাশেই জানালাটা ছিল, তো দেখলো যে ওদিক থেকে আসলে কান্নার আওয়াজটা আসতেছে কিনা, শব্দটা আসতেছে কিনা। তো না, আসলে ওদিক থেকে কোনো কান্নার আওয়াজ আসতেছে না, শব্দটা হচ্ছে জাস্ট রুমের মধ্যে, রুমের মাঝখানে, বাট কোথায় শব্দটার উৎস দেখা যাচ্ছে না। তো সে জাস্ট লাইট জ্বালায় অন্যান্য বেডে যে সমস্ত ফ্রেন্ড শুয়ে আছে অথবা অন্যান্য রুমমেটের দিকে তাকাইলো যে আসলে কান্নাটা কি আমি একা শুনছি নাকি না এরাও শুনছে। তো যাই হোক, তো দেখলো যে তারা বেশ ভালোই ঘুমাচ্ছে, যেহেতু সারা রাত আড্ডা দিচ্ছে, আড্ডা দেওয়ার পর ভালোই ঘুমাচ্ছে আর কান্নার শব্দটা শুনছে বলে মনে হয় না। তো দেন উনি ভাবতেছে যে এত রাত, এক তো ছেলেদের হল সবসময় গার্ডটার থাকে, এত রাতে তো কোনো বাচ্চা কোনোভাবেই এখানে আসার কুশে নিয়ে আসে না, আর 3 তলায় এতটুকু বাচ্চা, যে কান্নার শব্দটা হচ্ছে প্রায় বাচ্চা, ছোট বাচ্চারই মতো, এতটুকু বাচ্চা 3 তলায় কিভাবে আসবে। তো তারপরে ভাবে যে হয়তো বা সে একটু শুনতে ভুল করছে অথবা অন্য কিছু। তো দেন সে মানে লাইটটা অফ করে শুবে, শুতে যাবে, এই সময় দেখে যে জাস্ট আমার বেডের পায়ের পাশে একটা বাচ্চা বসে কাঁদছে। তো কাঁদতেছে তো এমন ভাবে কাঁদতেছে দেখে মনে হচ্ছে যে সে আমার ওই রুমমেটকে দেখে হাসতেছে, বাট তার যে হাসার শব্দটা এটা আসতেছে কান্নার শব্দ হিসাবে। তো সে এটা দেখে খুব অবাক হয়ে যায়, এবং বাচ্চাটা স্বাভাবিক বাচ্চার মতো ছিল না, একদম ডিস্টার্ব একটা বাচ্চা, টোটালি ডিফারেন্ট। তো হাউএভার সে ওটা দেখার পরে রুমমেটকে ডাকার আর সাহস পায়নি, সঙ্গে সঙ্গে সে একটা দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে যায়। এবং দেন উনি 4 দিন পরে আমার ওই রুমে আসে, এবং আমি যখন আসি হলের, যখন আসি তখন বলে যে পরশ তুমি প্লিজ এই রুমটা ছেড়ে দাও। কেন, আমি জিজ্ঞেস করছি কেন ভাই কি সমস্যা, রুম ছাড়বো হঠাৎ করে, বলছে আমি বলছি এই রুমটা ছেড়ে দাও, এই রুমে একটা প্রবলেম আছে। আমি ভাই প্রবলেমটা কি, দেন সে আমাকে এই ঘটনাটা বলে। তো নেক্সট আমি ওই রুমটাই শুধু ছাড়ি না, আমি আমার ওই হলটা ছেড়ে আমার বর্তমানে যে হলে আছি সেই হলে চলে আসি। তো রাসেল ভাই এটা ছিল আমার ভার্সিটির রুমের একটি ঘটনা।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব, আমাদের একটা ছোট ব্রেক নিতে হবে এবং ব্রেকের পরে ফিরে আসছি এক্ষুনি। সো আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, খুঁড়িতে সময় রাত 1:47, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা এই মুহূর্তে আমাদের সাথে আবারও জয়েন করেছেন বাবু ভাই, ফিরে এসছেন বাবু ভাই, এবং বাবু ভাইয়ের কাছে আমরা যাবো একটা ছোটখাটো ঘটনা শোনার জন্য। বাবু ভাই, এই ঘটনাটা কোথায় ঘটেছিল?
এই ঘটনাটা আমাকে জানিয়েছে আপনার নয়ন হাসান হাবিব ফ্রম রিয়াদ, সৌদি আরবিয়া। আচ্ছা, এই ঘটনাটা হচ্ছে আর রিয়াদ আমাকে এর আগে নয়ন যেটা আমাকে বলছিল, সে আমাকে ছবি পাঠাইছিল, একটা ছবি পাঠায় একটা বাসার ছবি দিছিল, স্পুকি। তো বলতেছে ভাইয়া এই বাসাটার সম্বন্ধে একটা ঘটনা আছে। কিরকম, এটার কিছু মানে সূত্র আছে বলার আগে, যেটা ও ফার্স্টে যেটা হয় একদিন এক বাসায় যায় বেড়াতে বাঙালিদের ওখানে, এটা একটা লোক কথা বলতে পারে না, মানে বলতেছে যে কথা বলতে পারছে না কেন, বলে যে আগে কথা বলতে পারতো, একটা শক খেয়ে তার এই অবস্থা হয়েছে। মানে কিরকম, তো বলতেছে যে ওদের মালিক ওদের ওই মেন যে রিয়াদ শহর থেকে দূরে একটা জায়গায় ওদেরকে কাজে পাঠায়, বলে যে অমুক জায়গায় যাবা, ওই জায়গায় তোমাদের থাকবা, তোমাদের কাজকর্ম যা আছে শেষ করে তোমরা চলে আসবা, তোরা ওই অনুযায়ী বাসায় যারা কাজ করতে ওখানে, বেশ দূরে আর কি, শহর থেকে বেশ দূরে, মরুভূমির মধ্যে এক জায়গায় কাছে। তো ওখানে ওরা চলে যায়। যাওয়ার পরে রাতের বেলা ওরা দিনে কাজ করে, কাজ করে রাতে যখন ওরা ঘুমায়, তো ঠিক মানে গভীর রাতে একটা দুটার দিকে হঠাৎ ওরা দেখে দরজায় নক হচ্ছে। দরজা নক হওয়ার পরে ওরা উঠে, উঠে যে দরজা খোলে, খোলার পর দেখে ওদের মালিক দাঁড়ায় আছে, মালিক দাঁড়ায় আছে। মালিক কোনো কথা না বলে ওদেরকে বলে ফলো করতে, বলে তাকে ইশারায়। তো ওরা করে কি, মালিকের পিছে পিছে হেঁটে যায় এবং হাঁটতে হাঁটতে যে রাস্তা থেকে ওদের ঠিক মরুভূমির দিকে নিয়ে যায় মালিক। তো অনেক দূর যাওয়ার পর তখন চিন্তা করে কি যে আমরা কোথায় যাচ্ছি, এরকম মানে মরুভূমির দিকে কেন যাচ্ছে মালিক। তো একসময় তারা জিজ্ঞেস করে মালিককে যে কি ব্যাপার, আমি কোথায় যাচ্ছি। জিজ্ঞেস করে হঠাৎ দেখে যে মালিকটা সামনে যে বেশ আরো অন্যরকম একটু উঁচু কেমন আকৃতির হয়ে গেছে। এবং দেখে মালিকটা যখন ফেরে তাদের দিকে, দেখে যে সে মালিক না, একটা বুড়ো লোকের মানে আপনার চেহারা মানে হয়ে গেছে ওখানে, বৃদ্ধ একটা লোক এবং তার মুখে অনেক রিঙ্কল। হ্যাঁ, এবং ঠিক চোখের দুটো জায়গা মাঝখানে একটা চোখ আছে তার, ঠিক মানে মাঝখানে কপালের এখানে। এবং ওইটা দেখে তারা মানে খুবই ভয় পায়। এই ভয় পাওয়ার পরে ওর যে সাথে যে লোকটা থাকে সে মানে আসলে কথাই বলতে পারে না, আর একজন কথা বলতে পারে, সে তাকে টেনে দৌড়ায় ওখান থেকে, দৌড়ায় চলে আসে এক জায়গায়। আসার পরের থেকে ওই লোকটা এরকম আপনার গলাই হয়ে গেছে, সে আর কথা বলতে পারে না। তো ব্যাপার হচ্ছে নয়ন যে ছবিটা আমাকে পাঠাইছিল, এরপরে আমি বলি ঘটনার সত্যতা কতটুকু, সে নিজে ওই জায়গাটায় আপনার দেখতে যায়। ওর এই গত সপ্তাহে দু একদিন আগে ওর ওই জায়গায় গেছিল দেখতে। তো দেখে এসে ও যেটা বললো যে ওই বাসাটার নামে নাকি বদনাম আছে ওইখানে ওই এলাকায়, যে বাসায় এরকম ভাবে যেই থাকে তাকে রাতে ডাকে। এবং ইনফ্যাক্ট ওরা তিনজন গেছিল, তিনজন যাওয়ার পর নাকি ওই ওদের দুই বন্ধু নাকি শুনছে রাতের বেলা ওদেরকে নয়ন ডাকতেছে ওখানে, কিন্তু তারা উঠে নেই ঘুম থেকে, মানে উঠে সাড়া দেয়নি ওইটাতে।
ওকে, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, আপনাকে অনেক 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 ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আমরা আমাদের হাতে আর সময় নেই, অলরেডি আমরা শেষ করে ফেলতে হবে আমাদেরকে, ঘড়িতে সময় রাত 1:50। আর সেই সাথে জানিয়ে দিচ্ছি যে আরো একবার যে আপনারা ঘটনা পাঠান বলে ভূত এফএম চলে এবং আপনারাই আসলে ভূত এফএমটাকে চালান। সো আমরা চাই যে আপনাদের জীবনের সেরা ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আমাদেরকে ইমেল করতে হবে, আপনার ইমেল অ্যাড্রেস ইজ ভূত এফএম @radio4t.fm which is bhwtfm@radioforti.fm. এই অ্যাড্রেসে আপনার জীবনের জানা সেরা ঘটনাগুলো আপনি আমাদেরকে ইমেল করুন। আপনি চাইলে আমাদেরকে অডিও ক্লিপও পাঠাতে পারেন। ঠিক একইভাবে আপনি যে ইমেলটি পাঠাচ্ছেন, যে ঘটনাটি পাঠাচ্ছেন, সেই ঘটনার নিচে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বারটি অবশ্যই দিতে ভুলবেন না। সেই সাথে অবশ্যই ঘটনার শুরুতে জানিয়ে দেবেন যে ঘটনাটি আপনি এখানে এসে আমাদেরকে শোনাতে চান, নাকি আপনি চান যে আমরা আপনার ঘটনাটি পড়ে শোনাই। আবারও আগামী সপ্তাহে ফিরে আসব নতুন অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানেই, টাটা।